exclusively on FusionBD.com.
শুনছেন এবিসি রেডিও 89.2 FM, শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছি শারমিন, আর আমার সঙ্গে রয়েছে দুটো গল্প। আজকের প্রথম গল্পটির নাম অদ্ভুত ভূতের গল্প, লেখক প্রবোধ নাথ, আর পড়ে শোনাবে যথারীতি সেতু। আসুন তাহলে গল্পের প্রথম পর্বটি এখন শুনি, তারপর একটা ছোট্ট বিরতি নেব, তারপর চলে যাব সরাসরি গল্পের দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসছি, সে পর্যন্ত সঙ্গেই থাকবে।
চল্লিশ বছরের লেখক জীবনে এমন বিপদে কখনো পড়েননি দিব্যেন্দুবাবু। তিনি বড়দের জন্যই লিখে থাকেন, তবে ছোটদের জন্য যে একেবারেই লেখেন না তা নয়, কিন্তু আজ পর্যন্ত ভূত নিয়ে একটা গল্প লিখেননি। আসলে ভূত, প্রেত, পরলোক, আত্মা এসব নিয়ে তিনি কোনোদিন কিছু ভাবেননি, তেমন অভিজ্ঞতাও নেই। কাজেই দুদিন আগে যখন ছোটদের নাম করা মাসিক পত্রিকা অঙ্কুরের সম্পাদক মশাই পুজো সংখ্যার জন্য একটা ভূতের গল্পের জন্য ফরমাশ দিলেন, তখন সত্যি বিপদে পড়লেন দিব্যেন্দুবাবু। একবার আমতা আমতা করে বলেও ছিলেন, এটা অন্য কাউকে দিয়ে লেখালে হয় না।
লিখছেনই তো, সম্পাদক মশাই জানিয়েছিলেন, আপনি বাদে আরো তিনজন বিশিষ্ট সাহিত্যিক এবছর অঙ্কুরে ভূতের গল্প লিখছেন।
শুনে দিব্যেন্দুবাবু আরো ঘাবড়ে গেলেন। এর অর্থ তাকে অন্য তিন সাহিত্যিকের সঙ্গে অলিখিত প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া। তাহলে কি করবেন দিব্যেন্দুবাবু? তখনই মনে পড়ল নিত্যপ্রিয়র কথা। নিত্যপ্রিয় তার বহু গল্পের প্লট সাপ্লায়ার, টাকার বিনিময়ে মাঝে মাঝে প্লট বিক্রি করে যায়। সেদিনই তিনি নিত্যপ্রিয়কে ডাকিয়ে এনে বললেন, আমি ভারী বিপদে পড়েছি, আমার একটা জমাটি ভূতের গল্প দিতে পারো? বুঝতেই পারছো, জীবনের প্রথম ভূতের গল্প, যেন দাঁড়িয়ে যায় একেবারে।
হ্যাঁ স্যার, পাবেন। তার আগে আমি দত্তপুকুরটা একটু ঘুরে আসি।
দত্তপুকুর কেন? দিব্যেন্দুবাবু জানতে চাইলেন।
দত্তপুকুরে আমার ওই মাসির বাড়ি। আজ সকালে মাসুতো ভাই এসে খবর দিয়ে গেছে যে ঘনশ্যাম কাল রাতে অপঘাতে মারা গেছে। ঘনশ্যামকে আমি চিনতাম, আলাপ ছিল। অপঘাতে মৃত্যু মানেই তো ভূত। আমি আপনাকে ওই ঘনশ্যামের কাহিনী খানা এনে দেবো।
সেই যে নিত্যপ্রিয় গেল, দুদিন কোনো পাত্তা নেই। এ দুটো দিন যে দিব্যেন্দুবাবুর কি অস্বস্তিতে ভাবনায় কেটেছে বলার না। দুদিনের দিন সন্ধেবেলায় অবশ্য নিত্যপ্রিয় এসে হাজির। এসে একগাল হেসে বলল,
হ্যাঁ হয়েছে হয়েছে, আপনি যেমনটি চেয়েছিলেন ঠিক তেমনটি হয়েছে, একেবারে ফ্রেশ জিনিস। শিল্পী ঘনশ্যাম সবে তিন দিন হলো মরে ভূত হয়েছে, আর সত্যি বলতে কি আজকাল আমি সব ছেড়ে এই ভূত নিয়ে পড়ে হয়েছি। দেখছি ইদানিং ভূতের গল্পের প্লটের খুবই চাহিদা, বুঝতে পেরেছেন ব্যাপারটা?
সে কি হে, দিব্যেন্দুবাবু জানতে চাইলেন।
তাই তো, আপনি বাদে ওই আরো তিনজন ভূতের গল্পের প্লট সে খবর পাঠিয়েছিলেন।
শুনে বুঝতে পারেন দিব্যেন্দুবাবু এই তিনজন কারা। তা তোমাকে প্লটের জন্য কত দিতে হবে? দিব্যেন্দুবাবু জানতে চান।
একবারে 500 টাকা দিবেন আর কি করবেন?
বলো কি হে, ওটাকে লিখেও 500 টাকা পাবো কিনা সন্দেহ।
সে আপনার ব্যাপার, তবে এসব অরিজিনাল জিনিস বাজারে 700 কাটবে। বেশ, আপনার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক, নয় 400 দিবেন?
একটু ভাবলেন দিব্যেন্দুবাবু, বললেন, বেশ তবে শুরু করো শুনি। না দাঁড়াও, তার আগে তোমাকে ওই চেকটা দিয়ে নেই। 400 টাকার চেক পকেটে ভরে নিত্যপ্রিয় কাহিনী শুরু করল। আমার মাসির বাড়ি দত্তপুকুরে, বারাসাতের দু স্টেশন পরে। জায়গাটা কবছর আগেও বৃহদ্দ গ্রাম ছিল, এখন অবশ্য লোকজন বেড়েছে, নতুন নতুন বাড়িঘর উঠেছে, উন্নতি হয়েছে বেশ। তবে সে ওই স্টেশনের কাজটুকুতে কিছু ভেতরে গেলে সেই আগের দশা। আমার মাসির বাড়ি অবশ্য স্টেশন থেকে বেশ ভেতরে, প্রায় 1.5 মাইল। ওই একই পাড়ায় থাকতো ঘনশ্যাম, বয়স প্রায় আমারই মতো, 25-26 হবে। ঘনশ্যামের সংসারে লোক দুজন, সে আর বিধবা মা। আরো ভেতরে তাদের কিছু চাষের জমি আছে, লোক দিয়ে জমি চাষ করাতো, দুজনের সংসার চলে যেত। তবে ওদের বসত বাড়িখানা ছিল বড় রাস্তার উপরে, বাড়ির সঙ্গে বিঘে কয়েক জমি। সে জমিতে আম, জাম, নারকেল, কাঁঠাল, নানান রকম ফলের গাছ। ঘনশ্যামের একমাত্র নেশা ছিল গান গাওয়া। বারাসাতে এক গুরু ধরে গান শিখত, কেউ গান শুনতে চাইলে ডেকে বসিয়ে গান শোনাতো। আমি ঘনশ্যামের গান শুনেছি এমন কিছু নয়, কিন্তু তার স্বপ্ন ছিল গান গিয়ে সে নাম পাবে, যশ পাবে, একদিন সকলে তার গানের প্রশংসা করবে। কদিন আগে ও পাড়াতেই একটা বেশ বড় গানের জলসা হলো। উদ্যোক্তারা ঘনশ্যামকে গান গাইবার আমন্ত্রণ জানান। আমন্ত্রণ পেয়ে তো ঘনশ্যাম খুবই খুশি। সেদিন সন্ধ্যাবেলায় সেজে গুজে আসরে গেল সে গান গাইতে। গান শুরু করেছিল, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে হাঁটতেন। ঘনশ্যাম ভাবল, বাবা গান শুরু করতে না করতেই এত, পুরোটা শুনলে না জানি কি করবে। সে আরো ভালো করে গান গাইতে লাগলো। এবার চারিদিক থেকে ইট বৃষ্টি আরম্ভ হলো আর গালাগাল। ওরে বেটা, গান গাইতে এসেছিস না শিঙে ফুঁকতে এসেছিস? তোর চেয়ে গরু ছাগল গাধা মহিষের এগুলোর গলাও ভালো, তোর ও গলায় গান হবে না রে, তার চেয়ে ঘরে গিয়ে গলায় দড়ি দে। দুঃখে অপমানে চোখের জল ফেলতে ফেলতে ঘনশ্যাম বাড়ি ফিরল। সেরাতে সত্যি সত্যি ঘনশ্যাম কড়ি কাঠে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল। তারপর দিব্যেন্দুবাবু জানতে চান, ঘনশ্যামের বাড়িতে একটা বিরাট গাব গাছ, অপঘাতে মৃত্যু মানেই তো ভূত। ঘনশ্যাম আজ দুদিন হলো ওই গাব গাছে আশ্রয় নিয়েছে। পাড়ার লোকে এখন প্রতি রাতেই শোনে ওই গাব গাছে পা ঝুলিয়ে বসে ঘনশ্যাম গান গাইছে। দিব্যেন্দুবাবু বুঝলেন শেষ দিকটায় নিত্যপ্রিয় ভেজাল মেশালো, ওটুকু বাদ দিতে হবে, তবে এর থেকেই যা হোক কিছু একটা দাঁড় করানো যাবে। নিত্যপ্রিয় চলে যেতে দিব্যেন্দুবাবু ভাবতে বসলেন যে গল্পটা শুরু করবেন কিভাবে। ঘরের ফোনটা বেজে উঠল। টেলিফোনটা ধরতে ধরতে দিব্যেন্দুবাবু ভাবলেন নিত্যপ্রিয়ই হয়তো ফোন করেছে। কে, নিত্যপ্রিয়?
না, নিত্যপ্রিয় তো আপনার কাছে গিয়েছিল একটা ভূতের গল্প বেচতে।
হ্যাঁ,
আপনি ওই ভেজালি জিনিসটা কিনলেন?
ভেজালি জিনিস মানে?
দেখুন, নিত্যপ্রিয়কে আমি বহুদিন থেকেই চিনি, ওর মাসির বাড়ি দত্তপুকুরি, আমাদেরই পাড়ায়। আমার সঙ্গে আলাপও আছে, পরশুদিন এসেছিল ভূতের গল্পের খোঁজে। আপনার নাকি একটা আনকোরা ফ্রেশ ভূতের গল্প দরকার। তখনই জানতাম যে ঘনশ্যামের অপঘাত মৃত্যুটাকে দিয়ে একটা ভূতের গল্প সে বানাবে। ভূত ভূত করে নিত্যপ্রিয় এমনই খেপেছে যে বলা যায় না কোনদিন ও নিজে মরে আমাদের সামনে গল্প হয়ে না হাজির হয়। সে যাক কি, নিত্যপ্রিয় যে নোটটা আপনাকে দিয়েছে তাতে তো দেখিয়েছে যে ঘনশ্যাম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
হ্যাঁ, দিব্যেন্দুবাবু বললেন। টেলিফোনের ওধারে খিকখিক করে হাসি শোনা যায়। হাসি থামিয়ে সে বলল,
সত্যি নিত্যপ্রিয় বাড়েও বটে, ঘনশ্যাম অপঘাতেই মারা গেছে বটে, তবে সে আত্মহত্যা করেনি, সে খুন হয়েছে।
খুন?
হ্যাঁ, তাকে খুন করা হয়েছে। অবশ্য চারিদিকে প্রচার যে সে আত্মহত্যা করেছে, এ প্রচার করেছে অবশ্য নারায়ণ মুচ্ছুদ্দি।
আশ্চর্য, কে তাকে খুন করলো?
সেটা বলার জন্যই তো আপনাকে এত রাতে ফোন করা, তবে শর্ত আছে।
জানি, মূল্য তো?
মূল্য তো বটেই, কারণ আমার কাছ থেকে যা শুনবেন তা সাজিয়ে যদি গল্পটা লেখেন তবে সেটা হবে সত্যিকারের ভূতের গল্প।
ও, তা এই সত্যিকারের কাহিনীটুকুর জন্য কত দিতে হবে?
নিত্যপ্রিয় যেভাবে টাকা পয়সা নিয়ে আপনার কাছে গল্প বেঁচেছে, আমি সে চাই না। আমার দাবি অন্য।
কিরকম?
আমি চাই যারা শিল্পী ঘনশ্যামকে এমন ভাবে খুন করেছে তারা যত ক্ষমতাবানই হোক না কেন তাদের চরম শাস্তি হোক, আর আপনি এর জন্য সামনে এগিয়ে আসুন।
অর্থাৎ? দিব্যেন্দুবাবু জানতে চাইলেন।
আপনি সমাজের মানি লোক, আপনার সঙ্গে উঁচু মহলের কত মানুষের জানাশোনা, আপনি যদি একবার তাদের বোঝাতে পারেন এটা আত্মহত্যা নয় খুন, ঘনশ্যামকে খুনই করা হয়েছে এবং শীঘ্র তদন্ত শুরু না করলে হত্যাকারী বেঁচে যাবে, তাহলে দেখবেন প্রশাসন কেমন নড়ে চড়ে বসে।
দেখুন দিব্যেন্দুবাবু বললেন, শুধু আপনি কেন, আপনি আমি সমাজের প্রত্যেক সৎ ব্যক্তি চাইবে এসব অপরাধীর শাস্তি হোক। আপনি বলছেন ঘনশ্যাম খুন হয়েছে, যদি হয়েই থাকে তবে অকাট্য প্রমাণ না পেলে আমি কাকে কি বলবো বলুন, আর সে কথা তারা শুনবেই বা কেন?
আছে, সেরকম অকাট্য প্রমাণই আছে।
তা যদি থাকে তবে খুনিদের ধরার ব্যবস্থা করা আমার পক্ষে অসুবিধা হবে না।
সে আমি জানি। এবার তবে এবার কাহিনীর অজানা অংশটুকু শুনুন। নিত্যপ্রিয় প্রথম দিকটা যা বলেছে ঠিকই আছে, বলেনি যেটা সেটা হচ্ছে নারায়ণ মুচ্ছুদ্দি এবং তার দুই সাংবাদিকের কথা।
আচ্ছা ওই নারায়ণ মুচ্ছুদ্দিটা কে? দিব্যেন্দু বাবু জানতে চান।
ঘনশ্যামকে খুন করানোর আসল নায়ক থাকে ঠিক ঘনশ্যামের বাড়ির পাশের বাড়িতে। বিরাট পয়সাওয়ালা মানুষ, সবাই জানে মানুষটার তেজারতি ব্যবসায় এত পয়সা। আসলে বাংলাদেশের চোরাই মাল কেনা বেচা করে ওরা তো নামরামা। নারায়ণ মুচ্ছুদ্দির লোভীও বটে, অসত বটে। তার বহুদিনের সাধ ঘনশ্যামের চার বিঘে জমি দখল করে নিজের প্রাসাদ তুল্য বাড়িটাকে রাজপ্রাসাদ বানানোর। কিন্তু ঘনশ্যামের জেদের জন্য কিছু করতে পারছিল না সে। শেষে সুযোগ পেয়ে একটা মিথ্যে মামলায় ঘনশ্যামকে জড়ালো। ঘনশ্যাম নারায়ণ মুচ্ছুদ্দির দু নম্বরই ব্যবসার খবর জানত। একদিন বাড়ি বয়ে নারায়ণ মুচ্ছুদ্দির মুখের উপর বলে এলো, হয় মিথ্যে মামলা তুলে নাও, নয়তো তোমার দু নম্বরই ব্যবসার খবর পুলিশকে জানাবো। ভয় পেয়ে নারায়ণ মুচ্ছুদ্দি মামলা তুলে দিল, কিন্তু সুযোগের অপেক্ষায় রইল। সে সুযোগ পেয়ে গেল গানের আসনে। জলসার উদ্যোক্তাও সে, সভাপতিও সে। লোক পাঠিয়ে সে ঘনশ্যামকে গান গাইবার জন্য আমন্ত্রণ জানায়। আবার আসরে নিজের লোক লাগিয়ে তাকে বিশ্রীভাবে অপমান করে। ঘনশ্যাম কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। নারায়ণ মুচ্ছুদ্দি সে রাতে দুজন লোক পাঠিয়ে ঘনশ্যামকে খুন করিয়ে কড়িকাঠে ঝুলিয়ে রাখে। সবাই জানে ঘনশ্যাম আত্মহত্যা করেছে।
এ পর্যন্ত বলে ওপাশের কণ্ঠস্বর চুপ করল। দিব্যেন্দু বাবু জিজ্ঞেস করলেন, এর মধ্যে অকাট্য প্রমাণটা কোথায়?
আছে, এবার সেটা বলছি। ঘনশ্যাম সে রাতে বাড়ি ফিরে ক্যাসেট রেকর্ডার চালিয়ে গান গাইতে বসেছিল, হয়তো দুঃখ ভুলতে। এর মধ্যেই নারায়ণ মুচ্ছুদ্দির দুজন লোক আসে তাকে খুন করতে। খুনের আগে ঘনশ্যাম আর লোক দুজনের কথাবার্তা, তর্কাতর্কি, ঘনশ্যামের আত্মচিৎকার সবই রেকর্ড করা আছে রেকর্ডারে। এটা শুনলেই পরিষ্কার বোঝা যাবে ঘনশ্যামের হত্যাকারী কারা এবং কার্যকরণী বা কি।
সেই রেকর্ড খানা এখন কোথায়?
ঘনশ্যামের ঘরে চৌকির তলায় একটা বাক্সের উপরে আছে। ঘরখানা তালা দেওয়া, পুলিশই তালা লাগিয়ে গেছে। তবে খুব বেশি দিন দেরি হলে ওটা সেখানে থাকবে না, ঘরের তালাও খুলে যাবে। কারণ নারায়ণ মুচ্ছুদ্দি এর মধ্যে বুঝতে পেরেছে তার বিরুদ্ধে কেউ গোপনে লড়াই নেমেছে। সেও চারিদিকে নিজের লোক নামিয়েছে। আমি বাদে আরো একজন পাহারা দিচ্ছে ঘনশ্যামের ঘরখানা। সে ঘনশ্যামের পোষা কুকুর টাইগার, কেউ কাছে গেলেই দাঁত খিচিয়ে তেড়ে আসছে।
আপনার পরিচয়? দিব্যেন্দু বাবু জিজ্ঞেস করেন। আর সে রাতে যে ঘটনাটা ঘটেছে ঘনশ্যামের বন্ধ ঘরের ভিতরে, উপস্থিত ছিল ঘনশ্যাম বাদে আর মাত্র দুজন, সে খবরটা আপনি জানলেন কি করে? ফোনের উপাশে হাসি শোনা গেল। একটা শিহরণ দিব্যেন্দু বাবুর সারা শরীর বয়ে গেল। বেশ, পরিচয় না হয় নাই দিলেন, কিন্তু একবার কি দেখা সাক্ষাৎ হতে পারে?
পারে, যেদিন নারায়ণ মুচ্ছুদ্দি আর তার দু সাগরের ধরা পড়বে, শাস্তি পাবে, সেদিন আমি শুধু দেখা দেব না, আপনাকে অর্থমূল্যে পুরস্কৃত করব।
ফোনটি যেমন হঠাৎ এসেছিল তেমনই হঠাৎ কেটে গেল। তা যাক, তবে আজ আর গল্প লেখায় কমে না, কালকেও হবে কিনা বলা মুশকিল। বারাসাতের পুলিশ সুপার অবনী বসু তার স্কুল জীবনের বন্ধু, সকালের দিকে একবার তার কাছে যাওয়া দরকার। আপাতত শুয়ে পড়া যাক, বাতি নিভিয়ে শুতে যাবেন দিব্যেন্দু বাবু। ফোনটা আবার বেজে উঠল। ফোনটা ধরে বললেন, হ্যালো, কাকে চাই?
আমি নিশ্চয়ই সাহিত্যিক দিব্যেন্দু বাবুর সঙ্গে কথা বলছি।
অপরিচিত কণ্ঠস্বর। হ্যাঁ, কিন্তু আপনি?
নিত্যপ্রিয় যে গল্পখানা রমাপদ বাবু, মুক্তিবাবু, শক্তিবাবুর কাছে চালাতে পারেনি, আপনি সে ভেজালটা কিনলেন?
তখন ভেজাল ছিল বটে, কিন্তু এখন আর নেই, একজন সূত্র দিয়েছে।
জানি, তাতে অনেকটাই সূত্রেছে বটে, কিন্তু গল্প কিন্তু রয়ে গেল। আসলে ইচ্ছে করেই সে ওটুকু জানায়নি, অথচ সেটুকু না জানাতে পারলে কাহিনী নির্ভেজাল হবে না। তিনজন অপরাধী ধরা পড়লেও চতুর্থ জন যে প্রকৃত হত্যাকারী তারা বলবে না।
শুনে দিব্যেন্দুবাবু চিন্তিত হলেন। একটু আগে ফোনে একজন জানিয়েছে যে হত্যায় জড়িত তিনজন, অথচ এ ব্যক্তি বলছে চারজন, অপরজন এলো কোথা থেকে? সে যাই হোক, এই লোকটিও একটি ভূতের কাহিনী বেঁচে কিছু উপার্জন করতে চায়, তাই প্রথম থেকে খুব সাবধানে কথা বলতে শুরু করলেন। বললেন, দেখুন, ভূতের গল্প আমি একটা চাইছি বটে এবং তার জন্য খরচও করব, কিন্তু জেনুইন লোক ছাড়া অন্য কারো কাছ থেকে গল্প কিনবো না, এটা ঠিক করেছি।
জেনুইন লোক মানে?
ওপাশের কণ্ঠস্বর প্রশ্ন করল। মানে যার সঙ্গে ভূতের যোগাযোগ আছে, ওঠা বসা আছে, চাইলে আমাকে ভূতও দেখাতে পারবে তেমনই একজন।
তাহলে তো আপনাকে ওঝাগুরিদের কাছে যেতে হয়। শুনেছি ওরা বস্তায় ভরে ভূত বসে, লেখকদের লেখায় যত ভূতের বর্ণনা সব বুঝি ওদের কাছ থেকেই পাওয়া। ভূতের চেহারা কঙ্কালের মতো, সমস্ত শরীর শুধু কাঠি কাঠি হার দিয়ে তৈরি, মাড়িহীন দুপাটি দাঁত, চোখের জায়গায় বিরাট দুটি গর্ত। আসলে কি জানেন, ভূত আর ভগবান এদের যে দেখার ইচ্ছে করেছে অমনি দেখা পেয়েছে তা কোনোদিনই হয়নি। ওভাবে ওদের দেখা যায় না, ওদের অন্তর দিয়ে অনুভব করতে হয়, ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে হয় ওদের। আপনি তো লেখক মানুষ, সাধারণের চেয়ে দৃষ্টি বিশ্লেষণ করার ক্ষমতা অনেক বেশি আপনার, আশা করি আপনি পারবেন।
আপনার পরিচয়টা কি একবার জানতে পারি? দিব্যেন্দুবাবু জানতে চান।
না, সেটা আপনাকে খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে। তাছাড়া নারায়ণ মুচ্ছুদ্দি চারিদিকে নিজের লোক নামিয়েছে সাক্ষী প্রমাণ লোপাট করার জন্য। এখন বলুন, আপনি রাজি আছেন কিনা? থাকলে ভালো, নইলে আমাকে অন্য কারোর কাছে ছুটতে হবে।
আগের ফোনে দিব্যেন্দুবাবু তিনজন ষড়যন্ত্রকারীর কথা জেনেছেন, একজন নারায়ণ মুচ্ছুদ্দি আর অন্য দুজন তার চেলা, অথচ এ বলছে চারজনের কথা, এই চতুর্থ জনটা কে? তার আগে অবশ্য জেনে নেওয়া দরকার যে এই গল্পের প্লটের জন্য এর আবার চাহিদা কত, এই কাহিনীর জন্য আপনাকে কত দিতে হবে? দিব্যেন্দুবাবু জানতে চান।
দক্ষিণা? হ্যাঁ, তা চাই বইকি, তবে অর্থমূল্যে নয়। আমি চাই হত্যায় জড়িত চারজনই ধরা পড়ুক, চারজনই শাস্তি পাক।
আপনি বলছেন যে হত্যাকারী চারজন, অথচ আমি জানি হত্যাকারী মোট তিনজন, আর সে রাত্রে হত্যার আগে দুজনের কথাবার্তার একটা রেকর্ডও করা আছে।
না, হত্যাকারী চারজন, ওই রেকর্ডখানা চারজনের বিরুদ্ধেই সাক্ষী দেবে, কিন্তু আর কতদিন প্রমাণ থাকবে বলা মুশকিল। এর মধ্যেই হয়তো অদৃশ্য হয়ে যেত, পারেনি শুধু টাইগারের জন্য। ঘনশ্যাম মারা যাওয়ার পর থেকেই টাইগার ওর তালা দেওয়ার ঘরের সামনে থাবায় মুখ রেখে দিন রাত পাহারা দিচ্ছে, কেউ কাছে যাওয়ার চেষ্টা করলে দাঁত খিচিয়ে তেড়ে যাচ্ছে। আমার কাজ যতদিন না খুনি চারজন ধরা পড়ে, সকলের দৃষ্টি এড়িয়ে টাইগারকে সময় মতো খাবার জুগিয়ে যাওয়া।
অকাট্য প্রমাণ থাকলে চারজনের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়ানো আমার পক্ষে অসুবিধে হবে না। বেশ, আপনি ওই কাহিনীটা বলুন এবার।
ঘটনার প্রথম অংশ নিত্যপ্রিয় ঠিকই বলেছে, পরের জন বাকি অংশটা ঠিক বললেও বলেনি একজনের কথা, সে চতুর্থ জন। আমার কাহিনীতে থাকবে সেই চতুর্থ জনের কথা, তার কাহিনী। ঘনশ্যাম সে রাতে বাড়ি ফিরে শোকে দুঃখে হতাশায় প্রথমে ঠিক করেছিল যে এই গলা নিয়ে গান গেয়ে যখন শিল্পী হওয়া এ জন্মে তার পক্ষে সম্ভব নয়, তখন কি লাভ এ জীবন রেখে। পরে ভাবলো, কই, তার গুরু তো এত বছরের মধ্যে একদিনও বলেননি যে তার গলা এত খারাপ। বলতেন, গলায় একটু সুর কম বটে, তবে নিয়মিত রেওয়াজ করলে ওটুকু ঠিক হয়ে যাবে। একজন রেকর্ডার কিনে নাও, এমন উপকারী বন্ধু গাইয়ে বাজিয়েদের দ্বিতীয় আর নেই। মাঝে মাঝে নিজের গান রেকর্ড করে নিজে শুনবে, গানের ভুল ত্রুটিগুলো নিজে শুনে শুনে সংশোধন করার চেষ্টা করবে। আসর থেকে ফিরে সেই রাতে ঘনশ্যাম ক্যাসেট রেকর্ডারটা চালিয়ে রেওয়াজে বসেছিল। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। ঘনশ্যাম উঠে দরজা খুলে দিতেই তিনজন লোক হুড়মুড় করে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। এই তিনজনের একজন নারায়ণ মুচ্ছুদ্দির ভাইপো, অন্য দুজন নারায়ণ মুচ্ছুদ্দির সাকরেদ। ভাইপোকে নারায়ণ মুচ্ছুদ্দির সঙ্গে পাঠিয়েছিল কাজের তদারকি করতে।
ভাইপোতার কাকার গুণগুলো শব্দ পেয়েছিল, উপরে আরো কিছু গুণ ছিল তার। কাকার ড্রাগের নেশা ছিল না, ওটা তার ছিল। ঘনশ্যাম ঘরে অল্প পাওয়ারের আলো জ্বালিয়ে গান গাইতে বসেছিল। ঘরে ঢুকেই শয়তান ভাইপোর চোখ পড়ে চলন্ত রেকর্ডারখানার উপরে। প্রথমে ওটা বন্ধ করবে বলে ঠিক করেও পর মুহূর্তে মত পাল্টায়। ও অতি ধূর্ত ছেলে, সঙ্গে সঙ্গে একটা পরিকল্পনা ছকে নেয়। কাকাকে জেলে পাঠিয়ে বিষয় সম্পত্তি দখলে এমন একটা সুযোগ সে ছাড়তে চায় না। প্রথমে সে রেকর্ডারখানা আড়াল করে দাঁড়িয়ে থাকে, পরে দুজন মানুষ আর ঘনশ্যামের কথাবার্তা। তর্কাতর্কের সাক্ষীকে এক ফাঁকে সকলের দৃষ্টি এড়িয়ে সাবধানে খাটের তলায় সরিয়ে দেয়। নিচে মুখ ফুটে একটা কথাও বলে না। সাক্ষীদের দুজনের মধ্যে একজন একটা কাগজ বার করে ঘনশ্যামের সামনে মেলে ধরে বলে, নে এখানে সই কর। লোকগুলো যে কোনো মতলব নিয়ে এসেছিল ঘনশ্যাম সেটা আন্দাজ করেছিল, তবু কাগজখানা নিয়ে পড়ল। কাগজে লেখা ছিল, শ্রোতাদের কাছ থেকে আজ চরম অপমানিত হয়ে বুঝলাম এই গলা নিয়ে শিল্পী হওয়া, নাম যশ পাওয়া এ জন্মে সম্ভব নয়, তাই উদ্বন্ধনে আত্মহত্যা করলাম। কাগজখানা ঘনশ্যাম ফিরিয়ে দিয়ে বলল, অসম্ভব, সই আমি করবো না। দ্বিতীয় লোকটি এগিয়ে এসে বলল, সই যে তুই করবি না তা আমরা জানি, তাই তোর সই আর হাতের লেখা নকল করে জবানবন্দি একেবারে তৈরি করে এনেছি। যাক এবার তবে ঝুলে পড়। ঝুলে পড় মানে? ঘনশ্যাম জানতে চেয়েছিল। ঝুলে পড় মানে কড়ি কাছের সঙ্গে গলায় দড়ি বেঁধে ঝুলে পড়। আমরা হারমোনিয়ামের উপর খাতা চাপা দিয়ে এই কাগজখানা রেখে যাব, সকালে এসে সবাই জানবে তুই আত্মহত্যা করেছিস। আত্মহত্যা আমি করবো না, ঘনশ্যাম রুখে দাঁড়ায়, কখনো করবো না। করতেই হবে, নারায়ণ বোধশক্তির বেআইনি চোরাচালানের খবর জানার পর সে তোকে বাঁচিয়ে রাখবে তুই ভেবেছিস? আজ পর্যন্ত কেউ বেঁচেছে? এর আগে আরো দুজন এইভাবেই আত্মহত্যা করেছে। নে এবার তৈরি হয়নি। শয়তান ভাইপো ততক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ওদের কথাবার্তা শুনছিল। ওদের কথাবার্তা তর্কাতর্কগুলো রেকর্ড হওয়ার সময় দিচ্ছিল। এবার মনে হলো যথেষ্ট হয়েছে, রেকর্ডারে যা রেকর্ড হয়ে গেছে তিনজনের যাবজ্জীবন তো বটেই, ফাঁসি হওয়াও অসম্ভব নয়। এবার সে নিজেই পিছন থেকে একটা দড়ির ফাঁস ঘনশ্যামের গলায় জড়িয়ে চেপে ধরে। ঘনশ্যাম একটু গুমায়, ছটফট করে পরে নিস্তেজ হয়ে যায়। লোক দুজন কড়ি কাঠের সঙ্গে বডি ঝুলিয়ে বেরিয়ে পড়ে। পরের পুলিশ আসে, নারায়ণ মজ্জুদ্দি আসে। পুলিশের হাতে কিছু টাকা গুজে নারায়ণ মজ্জুদ্দি বোঝালো, কেসটা যখন বোঝাই যাচ্ছে পরিষ্কার আত্মহত্যা, তখন মিথ্যা বডি নিয়ে জানা হেঁচড়ে লাভ কি। একটু পরে এক ডাক্তারের ডেথ সার্টিফিকেট এসে গেলে নারায়ণ মজ্জুদ্দি নিজেই এগিয়ে এসে বডি পোড়ানোর ব্যবস্থা করল।
এ পর্যন্ত বলে ওপাশের কণ্ঠস্বর একটু নিশ্চুপ হল। দিব্যন্দুবাবু জিজ্ঞেস করলেন, তারপর? ও পক্ষ একটু হেসে উঠে উত্তর দিল,
এরপরে যা করার তা তো আপনি করবেন। আচ্ছা আমি এবার আসি, টাইগারের খাবার সময় হয়েছে, সময় মতো খাবার না পেলে ও ভারী চিৎকার করে।
ফোনটা ওপাশ থেকে কেটে গেল। রিসিভার রেখে দিব্যেন্দুবাবু আলু নিভিয়ে শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে ঘটনাটা বিশ্লেষণ করতে লাগলেন। প্রথম ফোনটা যে শয়তান ভাইপোটা করেছিল এ ব্যাপারে তিনি 100% নিশ্চিত। কাকাকে এবং তার দুই সাগরেদকে জেলে পড়ার জন্য ও নিজেই আগ বাড়িয়ে ফোনে প্রমাণের কথা জানিয়ে দিল। একেবারে অকাঠ্য প্রমাণ। শয়তানটার কথা মতো রেকর্ডারে যদি সব রেকর্ড করা থাকে তবে তিনজনের যাবজ্জীবন অবধারিত। কিন্তু দ্বিতীয় ফোনটা করলো কে? সে জানালো রেকর্ডারে এমন প্রমাণ আছে যাতে শয়তান ভাইপোটাকে হত্যাকারীর অন্যতম একজন প্রমাণ করা মোটেই অসুবিধা হবে না। কি সে প্রমাণ যা শয়তান ভাইপোটার অজান্তে এখনো রয়ে গেছে ঘরে? পরদিন সকালে ঘুম থেকে উঠেই দিব্যেন্দুবাবু ছুটলেন বারাসাতে। অবনী বসুর সঙ্গে এখনো বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে তার। নিজের কোয়ার্টারে পাওয়া গেল অবনীকে। সব শুনে অবনী বসু বলল, তাই? ওরা তো আমারই জুরিসডিকশনে রে, চলো চলো এক্ষুনি তবে বেরোতে হবে। দিব্যেন্দুবাবুকে জিপে পাশে বসিয়ে তখনই সোজা লোকাল থানায়। পুলিশ সুপারকে অসময়ে আসতে দেখে ওসি ব্যস্ত হয়ে ছুটে এসে স্যালুট ঠুকে বলল,
স্যার আপনি?
হ্যাঁ শুনুন, এখানে নারায়ণ মুচ্ছুদ্দি বলে কেউ থাকে?
থাকে স্যার, থাকে স্যার, আছে একজন।
তার পাশের বাড়িতে একজন কদিন আগে মারা গেছে?
হ্যাঁ স্যার, সুইসাইড কেস।
তবে পোস্টমর্টম করেননি কেন?
চেয়েছিলাম স্যার, কিন্তু পাড়ার সবাই এসে বাধা দিল, বলল যে বিধবা বুড়িমা এমনিতেই শোকে আটখানা, কাটা ছেঁড়া ছেলে শরীর দেখলে আর বাঁচবে না। ওরা আবার ডাক্তারের সার্টিফিকেট এনে দিল, তাই আর আটকাই না।
ঘরে কি তালা দেওয়া আছে?
হ্যাঁ স্যার।
বেশ, চাবি নিয়ে আমার সঙ্গে একবার চলুন।
গাড়ি ঘনশ্যামের বাড়ির সামনে এসে দাঁড়াতে দিব্যেন্দুবাবু দেখলেন একটা কুকুর তালা দেওয়া ঘরের সামনে দরজা আগলে শুয়ে আছে। ওরা এগিয়ে কাছে যেতে কুকুরটা কিছু বলল না, বরং ভদ্রতা করে দরজা ছেড়ে দিয়ে পাশে শুল। অবনীবাবু নিজের হাতে তালা খুলে ঘরে ঢুকল, সঙ্গে ওসি আর দিব্যেন্দুবাবু। খাটের নিচে উঁকি দিয়ে ভালো করে লক্ষ্য করতে রেকর্ডারখানা দেখতে পেল, একটা সুটকেসের উপরে রেকর্ডারখানা রাখা। অবনীবাবু ফিরে দিব্যেন্দুবাবুর দিকে তাকিয়ে নিচু হয়ে রেকর্ডারখানা বার করতে যেতেই কি বিভ্রাট, টাইগার বিকট আওয়াজ করে অবনীবাবুর হাত কামড়াতে গেল। ভয় পেয়ে অবনীবাবু লাফিয়ে উঠে বলল, বাবা। ওসি এগিয়ে এসে বলল, দাঁড়ান স্যার, আমি আমি দেখছি। ওসি উবু হয়ে বসে হাত বাড়াতেই টাইগার এমন দাঁত বার করে খেকিয়ে উঠল, ওসির হাতের ছড়ি গাছা পড়ে গেল মাটিতে। দেখে দিব্যেন্দুবাবু বললেন, দাঁড়ান আমি দেখছি। ওসি বাধা দিয়ে বলল, এমন ভুল করবেন না স্যার, কামড়ালেই 14টি ইঞ্জেকশন। দিব্যেন্দুবাবু শুনলেন না, নিচু হয়ে রেকর্ডারখানা আনতে হাত বাড়ালে টাইগার এমন ভাবে তার পায়ে মাথা ঘষতে লাগল যে উঠে দাঁড়াতে বাধ্য হলেন। অবনীবাবু বন্ধুর দিকে তাকিয়ে বলল,
এটা কিরকম হচ্ছে দিব্যেন্দু, শেষে কি কুকুরটাকে গুলি করতে হবে?
একটু অপেক্ষা করো, দিব্যেন্দুবাবু বললেন। ভাবলেন টাইগার যদি তার প্রভুর এতই প্রিয় হবে এবং সাক্ষী প্রমাণ আগলেই বসে থাকবে, তবে সে কেন ওটা বার করতে বাধা দিচ্ছে? ওটাতেই তো তিনজনকে ধরার মতো যথেষ্ট প্রমাণ লুকোনো আছে। অবশ্য দ্বিতীয় জন ফোনে জানিয়েছে 4 জন। তবে হঠাৎ একটা সম্ভাবনা মাথায় এলো দিব্যেন্দুবাবুর। কথাটা মাথায় আসতে টাইগারের দিকে তাকালেন, এবার নিচু হয়ে বসে সুটকেসটা হাত দিলেন, আস্তে টেনে সুটকেসটা বাইরে বার করে আনলেন। টাইগার জল জলে চোখে দেখছিল বটে, কিন্তু কিছু বলল না। সুটকেসের উপরে ছোট্ট একটা ন্যাশনালের ক্যাসেট রেকর্ডার, রেকর্ডারখানা চলে চলে আপনা থেকে বন্ধ হয়ে গেছে। অবনীবাবুর কাছ থেকে ডট পেন চেয়ে নিলেন দিব্যেন্দুবাবু। রিফিলের সরু মাথা দিয়ে বোতাম চিপে ক্যাসেটখানা রিওয়াইন্ড করে আবার ফরওয়ার্ড করলেন। ঘরে তিনজন মানুষ আর টাইগার নিশ্চুপ হয়ে শুনল ঘনশ্যাম আর দুজন মানুষের কথাবার্তা। এসব অবশ্য দিব্যেন্দুবাবু শুনেছিলেন দ্বিতীয় জনের ফোনে। ক্যাসেট শেষ হতে অবনীবাবু বলল,
কই হে দিব্যেন্দু, এ তো সেই তিনজন, শয়তান ভাই পোকে ধরবো কি করে?
বুঝতে পারোনি কেন টাইগার ওটাতে হাত দিতে বাধা দিচ্ছিল? এবার অবনীবাবু লাফিয়ে উঠল, বলল,
বুঝেছি, রেকর্ডারের গায়ে শয়তানটার আঙুলের ছাপ আছে। রেকর্ডারখানা সরিয়ে রাখার সময় নিজের অজান্তেই ছাপ রেখে গেছে। শয়তানটার হয়তো ও কথাটা একবারও মনে হয়নি, হলে নিশ্চয়ই ফোন করে রেকর্ডারের কথা জানাতো না।
ওসির দিকে তাকিয়ে অবনীবাবু বলল,
যান শয়তান ভাইপুটাকে গ্রেফতার করার ব্যবস্থা করুন, দেখবেন যেন পালাতে না পারে, আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে খবর পাঠানোর ব্যবস্থা করুন।
দিব্যেন্দুবাবু অবনীবাবুর দিকে তাকিয়ে বললেন, দেখলে টাইগারের বুদ্ধি আর প্রভুভক্তি, মানুষ হয়তো বেমানি করে, কুকুর করে না।
তা নয় বুঝলাম, কিন্তু দ্বিতীয় ফোনটা তোমায় করেছিল কে?
অবনীবাবু জানতে চাইল। দিব্যেন্দুবাবু কোনো উত্তর দিলেন না, তিনিও ভাবছিলেন। বেলা বেড়েছে, পূবের জানালা দিয়ে তেজক রোদের আলো এসে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েছে। দক্ষিণের দেওয়ালে কাঁচের ফ্রেমে বাঁধানো একটা ছবি, দিব্যেন্দুবাবু ছবির সামনে এসে দাঁড়ালেন। বছর 25-এর একটি যুবক হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে, পরনে ধুতি পাঞ্জাবি। বুঝলেন এই ঘনশ্যাম। ছবিতে ঘনশ্যামের চোখ দুটি কি উজ্জ্বল, মুখে অমলিন হাসি, যেন এক দৃষ্টে তাকিয়ে আছে দিব্যেন্দুবাবুর দিকে। দিব্যেন্দুবাবু কিছুক্ষণ তাকিয়ে থাকলেন ঘনশ্যামের চোখে চোখ রেখে। ঘনশ্যামের চোখে কি কৃতজ্ঞতার দৃষ্টি, মুখের হাসিতে কি তৃপ্তির ছোঁয়া! কিসের কৃতজ্ঞতা, কিসের তৃপ্তি! দীর্ঘ নিঃশ্বাস ফেললেন দিব্যেন্দুবাবু, মনে মনে ভাবলেন ঠিকই বলেছিল সে ফোনে, ভূত আর ভগবানকে বোধহয় চর্মচক্ষে দেখা যায় না, তাকে অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়।
এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প অদ্ভুত ভূতের গল্প, লেখক প্রবোধনাথ, আর গল্পটি পড়ে শোনালো এতক্ষণ সেতু। আর সময় হয়ে গেছে আমাদের আজকের কুয়াশার দ্বিতীয় গল্পে যাবার। আজকের কুয়াশার দ্বিতীয় গল্পটি লিখেছেন আপনাদের জন্য ইমরান নিলয়। গল্পের নাম যথারীতি গল্প শেষ করে জানাচ্ছি, আর এখন শুনবেন আজকের গল্পের প্রথম পর্ব, তারপরে আবার ফিরে আসছি। সে পর্যন্ত সঙ্গে থাকবেন। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি আরজে শারমিন। আর আপনারা চাইলে আমাকে লিখতে পারেন আরজে শারমিনের ফ্যান পেজ এবং এবিসি ফ্যান পেজ তো রয়েছে, সঙ্গে থাকবেন। মাঝারি গতিতে বাসটা ছুটে চলেছে ছায়া ঘেরা গাছের সারি ফাঁক দিয়ে। মহাসড়ক হওয়ার পরও এই দুপুরে রাস্তাটা বেশ নিরিবিলি। মাঝে মাঝে দু একটি দূরপাল্লার বাস হুস করে ছুটে যাচ্ছে পাশ কাটিয়ে। মুনিয়া বাসের জানালায় মাথা রেখে তাকিয়ে আছে দূরে। বাস যে পথ দিয়ে যাচ্ছে সেই রাস্তার পাশেই ধানক্ষেত। ধানক্ষেত ছাড়িয়ে আরও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ছোট ছোট গাছপালা, ঘরবাড়ি, সাজানো একটি গ্রাম। ভীষণ ভালো লাগছে তার। অথচ জাফর যখন তার সঙ্গে গ্রামে যাবার কথা বলল, প্রথমে খুব একটা খুশি মনে রাজি হতে পারেনি। শহর ছেড়ে থাকার অভ্যাস একদমই নেই। জাফর সরকারি চাকরি করে, নানা ঐতিহাসিক আর প্রাচীন স্থাপত্য নিয়ে তার কাজ। মাঝে মাঝে তাকে ঢাকা ছেড়ে দূরে আসতে হয়। কিন্তু এইবার আসার আগের দিন সে মুনিয়াকে জিজ্ঞেস করল, অনেকদিন ঢাকার বাইরে যাওয়া হয় না দুজনে, সে তার সাথে যেতে চায় কিনা। মুনিয়া প্রথমে একটু দ্বিধা করলেও পরে রাজি হয়ে যায়। আসলে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। বাচ্চাটায় হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো রাস্তার আকাশ। ড্রাইভার জানালো টায়ার পাংচার হয়েছে, চাকা বদলাতে হবে, কিছুক্ষণ সময় লাগবে। অনেকক্ষণ বসে থেকে পায়েও ঝিঁঝি ধরে গেছে, তাই ওরা বাস থেকে নেমে চায়ের দোকানটার দিকে এগিয়ে গেল।
আর কতক্ষণ লাগবে তোমার হাড়িয়া ভাঙা পৌঁছাতে?
এই তো প্রায় চলে এসেছি।
প্লিজ নতুন কিছু বলো, গত 2 ঘন্টা ধরে তুমি বলছো চলে এসেছি চলে এসেছি।
আরে না বাবা, এবার আসলেই কাছাকাছি চলে এসেছি। এই আধা ঘন্টার মধ্যেই বাস সমরকান্দি পৌঁছে যাবে, সেখান থেকে অল্প কয়েক মাইল দূরেই বাগান বাড়িটা। ইঞ্জি বা অটোতে যেতে বেশি একটা সময় লাগবে না।
বুঝলাম। আচ্ছা কারেন্ট আছে তো?
বললো তো আছে, গিয়ে দেখা যাক কি অবস্থা। তবে থাকলেও পল্লী বিদ্যুৎ মাঝে মাঝে একটু উৎপত্ত করে।
তা করি তবু তো আছে।
তা আছে, শুনেছি এলাকাটাও মফস্বল ধরনের, নির্জন চুপচাপ। তাছাড়া পুরোনো আমলের বাড়ি, বুঝেই তো নানা রকম কথা প্রচলিত থাকাটাই খুব স্বাভাবিক।
এই তুমি থামবে, কি শুরু করেছো? যাওয়ার আগে ভয় লাগাচ্ছ কেন বলো তো? এমন করলে আমি কিন্তু ফিরতি ঢাকার বাসে চেপে বসবো।
আরে ভয় কিসের, আমি আছি না।
তুমি তো থাকবে তোমার কাজ নিয়ে। এর আগেবারের কথা আমি ভুলে গেছি ভেবেছো? ওই যে সিলেটে গিয়ে আমাকে রেখে তুমি বাইরে বাইরে ঘুরতে, আর সারা দিন আমি একা একা থাকতাম।
এর জন্য আমাকে কত শতবার সরি বলতে হয়েছে বলো তো? ওইবার সত্যি অনেক কাজ ছিল, এবার কিন্তু অতটা নেই।
দেখবো। ওই যে গাড়ির চাকা লাগিয়ে ফেলেছে, চলো ওঠা যাক।
চলো চলো, নইলে পরে হেঁটেই রওনা দেওয়া লাগবে।
আচ্ছা বাস স্টেশন থেকে আমাদেরকে কে নিয়ে যাবে?
কে নিয়ে যাবে মানে কি? আরে আমরা নিজেরাই যাব।
বাগান বাড়ি থেকে কেউ আসবে না?
কেউ থাকলে না আসবে, ওই বাড়িতে এখন আর কেউ থাকেই না।
আবার খাতুনি করছো?
আরে না সত্যি সত্যি বিশ্বাস করো, আগের কেয়ারটেকারটা কিছুদিন আগে কাউকে না বলে কোথায় জানি চলে গিয়েছে। অফিস থেকে আমাকে বলেছে কোনোরকম একটু ম্যানেজ করে নিতে।
আর তুমিও রাজি হয়ে গেলে? একটা অপরিচিত জায়গা, কাউকে চিনি না, এমনকি একজন কেয়ারটেকারও নেই।
আরে রাগ করছো কেন, মাত্র দুই তিন দিনের কথা, দেখবে কোনোই সমস্যা হবে না।
রান্না বান্না করবে কি?
আমরাই করব। ভেবে দেখো, একটা বেশ পিকনিক পিকনিক ব্যাপার হবে কিন্তু। তাছাড়া ওইখানে গিয়ে গ্রাম থেকে কাউকে নিয়ে আসা যাবে। যে কদিন আমরা থাকবো টুকটাক দেখাশোনা করবো।
ওখানে কি আসলেই কেউ থাকে না?
সরকারি বাংলো, কেয়ারটেকার ছাড়া আর কে থাকবে? এই ধরনের রিসোর্টগুলো সাধারণত সরকারি রেস্টুরেন্ট হিসেবেই কাজে রাখা হয়। কিন্তু কে যাবে শখ করে হারিয়াভাঙে থাকবে? তা এমনি পড়ে আছে, আর এই জন্যই আমাকে পাঠালো।
কি করবে তুমি, বসে বসে হারিয়াভাঙার বাগান বাড়ি পাহারা দেবে?
আরে ধুরো, বাড়িটা বা আশপাশটা ভালো করে সার্ভে করে একটা রিপোর্ট দিতে হবে। এই রিপোর্টের উপর ভিত্তি করে ওরা পরের স্টেপটা
নেবে। কি ব্যাপার, বাস থেমে গেল যে?
কেন, আরো যেতে চাও নাকি? এইটাই সমর্থন। ওই যে সাইনবোর্ড আছে দেখো, চলো নামা।
বাস থেকে ওরা যখন নামলো তখন তো সন্ধ্যা হয়ে এসেছে। চারিদিকে গুটি গুটি পায়ে নামতে শুরু করেছে অন্ধকার। বাস স্টেশনটা ছোট ও ছিনছাম। সারা দিনে মনিয়া জাফরের পেটে তেমন প্রায় কিছুই পড়েনি, তাই ওরা বাস থেকে নেমে তাড়াতাড়ি একটা হোটেলে গিয়ে বসল। ওরা বসতেই ওয়েটার ছেলেটি এসে অর্ডার দিয়ে গেল। কিছুক্ষণের মাঝে সে খাবার সাজিয়ে দিল টেবিলে। ছেলেটা সরে দিতে ওরা হামলে পড়লো খাবারের ওপর। সে কখন সকালবেলায় খেয়েছিল, পেটের ভেতরটা চোট করছে। বেশ সময় নিয়ে তৃপ্তি করেছিল ওরা। হোটেলের রান্নাটাও চমৎকার, সব কিছু পরিমাণ মতো। খাওয়া শেষ করে ওরা বের হওয়ার সময় ক্যাশে বিল দেওয়ার জন্য দাঁড়াতেই মুখ তুলে তাকালেন ক্যাশে বসবৃদ্ধ। চশমার উপর দিয়ে এক মনে পত্রিকা পড়ছিলেন তিনি।
আপনারা কি ঢাকা থেকে আসছেন?
জি, একটা কাজে আসতে হলো আপনাদের এলাকায়।
ভালো ভালো, তা যাইবেন কই?
হারিয়াভাঙার বাগান বাড়ি।
হারিয়া ভাঙা? কিন্তু ওইখানে তো শুনছি এখন কেউ থাকে না।
হ্যাঁ, বলেছে আমাকে দেশের প্রাচীন নিদর্শনগুলোর উপর একটা সার্ভে করা হচ্ছে। এটার জন্য আসা মেন, দুই তিন দিনেরই তো কাজ, ভাবলাম চালিয়ে নেব কোনো রকম।
কিন্তু একলা থাকবেন, ভয় পাবেন না তো?
ভয়ের কিছু আছে নাকি?
না, ভয়ের কি থাকবো, গ্রামগঞ্জের মানুষের মুখে মুখে দুই একটা কাহিনী তো থাকেই। তবু শহরের মানুষ, সাথে মহিলা, একলা বাড়ি, তাই জিজ্ঞাসা করলাম আর কি।
সমস্যা হবে না সেগুলো, তাছাড়া ভাবছি গ্রাম থেকে একজন কাউকে এনে রাখবো কদিনের জন্য।
দেখেন পান কিনা, গ্রামের মানুষেরা তো ওই বাড়ির আশেপাশে খুব একটা যায় না।
কেন?
তা তো বাদাম সঠিক জানি না, অনেকে অনেক রকম কথা কয়। কেউ কয় পেট নিয়ে আসে, কেউ কয় বাড়িটা অপয়া। আমি অবশ্য ওইগুলো নিয়ে মাথা ঘামাই না।
আচ্ছা ধন্যবাদ। এখান থেকে বাগান বাড়িতে যাবো কিভাবে বলতে পারেন?
সামনের মোড়ে রিক্সা পাইবেন, তো গেলে তাড়াতাড়ি যান, সন্ধ্যার পর ওই দিকে রিক্সা যাইতে চাইব না। ওই যে বললাম গ্রামগঞ্জের মানুষ, বোঝেনি তো, ভয় টয় পায়।
আচ্ছা আসি তাহলে, আপনার হোটেলের খাবার খুবই ভালো লেগেছে আমার।
শুকরিয়া শুকরিয়া।
লোকটার কথাবার্তা খুব একটা ভালো ছিল না, দ্রুত বেরিয়ে এলো হোটেল থেকে। বাইরে তখন সন্ধ্যা নামার প্রস্তুতি চলছে। লোকটার কথা সত্য হলে দ্রুতই যাত্রা করা উচিত। ওরা কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা রিক্সাগুলোর দিকে এগোল এবং ক্যাশে বসা বৃদ্ধির কথাকে সত্য প্রমাণ করে কেউই বাগান বাড়ির দিকে যেতে চাইল না, কারণ জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে। ব্যাপারটা ভারী অদ্ভুত লাগলো তাদের। এদিকে রিক্সার সংখ্যাও কমে আসছে। যখন ওরা হাল প্রায় ছেড়ে দেবে ভাবছিল, তখন ওদের অবাক করে দিয়ে এক বৃদ্ধ রিক্সা চালক যেতে রাজি হয়ে গেল। মনিয়ার জাফর হাঁক ছেড়ে পাচ্ছে। তারা রিক্সায় চেপে বসতেই রিক্সাটা কাঁচা পাকা রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকলো আরো ভেতরে, গন্তব্য হারিয়াভাঙা বাগান।
আচ্ছা দেশের লোকে এইসব কথা বললো কেন?
বোধ হয় তোমাকে ভয় দেখাতে চেয়েছে।
না, আমার তো এমনি লাগছে।
তাহলে তো লোকটাকে তার কাজে বেশ সফল বলা যায়।
পাতলামি করো না তো। আচ্ছা দাদা, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা কেমন?
জায়গা তো জায়গার মতনই হইব।
না মানে কোন ভৌতিক ব্যাপার স্যাপার
শুনছি তো অনেক কথাই, তাই নিজের চোখে কিছু দেখি নাই। তবে
তবে কি
ওইখানে এর আগে যে কেয়ারটেকার ছিল রহমান, হ্যারে আমি চিন্তা, সে নানান রকমের কাহিনী কইত।
এরকম
রাইতে নাকি কেডায় হাঁটা চলা করে, নুপুরের শব্দ পাইত, রাইতে ঘুম ভাঙ্গে দেখতো তার ঘরের দরজা বাইরের থেকে আটকানো, এইসব আর কি।
আচ্ছা ওই যে কেয়ারটেকার রহমান, উনি হঠাৎ করে কোথায় চলে গেলেন?
এইটা তো জানি না, যাওয়ার আগে অনেকদিন হ্যারলগে দেখা সাক্ষাৎ হয় নাই। তাই লোকটা খুব বেশি সুবিধার ছিল না, সুযোগ পাইলেই বাড়ির এইটা সেইটা নিয়ে বিক্রি কইরা দিত।
কিন্তু তার কোনো খোঁজই কি পাওয়া যায়নি?
যে না, স্টেশন, গ্রামের লোক কেউই হারে কোনো দিকে যাইতে দেখে নাই, একেবারে হাওয়াই মিলাইয়া গেছে।
আচ্ছা আমাদের যেতে আর কতক্ষণ লাগবে?
এই তো চইলে আইছি কাছাকাছি, পাখির আওয়াজ শুনতে পাইতেছেন না? ওইটা ওই বাড়ির পাশের জঙ্গল থেকে আইতাছে।
কিন্তু এদিকে কোনো মানুষজন দেখছি না যে।
মানুষ পাইবেন কই, গ্রাম তো ফালাই আসছি, বাগান বাড়িটা গ্রামের থেকে একটু বাইরে, তাছাড়া মানুষেরা ভয়ে এইদিকে আইতে চায় না। এইটা তো সঠিক কইবার পারুম না, তয় মানুষে বলা বলি করতে শুনছি। ওই বাড়িটা নাকি খুব চেতা, এর আগে কয়েকজনরে ওই বাড়ির পাশে পাওয়া গেছিল, বেশিরভাগই চুর, রাইতের বেলায় চুরি করতে গেছিল, সকালে মানুষজন গিয়া দেখে মইরা পইরা রয়েছে, উনি কাউরে ছাড়ে নাই।
উনি মানে? উনি কে? কথা বলছেন না যে?
চইলে আসছি, নামেন।
কথাবার্তা ব্যস্ত থেকে ওরা খেয়াল করেনি যে রিক্সাটা এক বিশাল বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। রিক্সা চালক আর কিছু বলল না, টাকা নিয়ে রিক্সা ঘুরিয়ে চলে গেল। রিক্সাতে চলে যেতেই যেন চারপাশের পাখিটা চুপ হয়ে গেল, একটা নীরবতা নেমে এলো জায়গাটা। তখন পুরোপুরি সন্ধ্যা নামে, বাগান বাড়িতে আগের দিনকার অন্যান্য বাড়িগুলোর মতো অস্বাভাবিক কিছু দেখলেই মনের মধ্যে একটা ভয়ের অনুভূতি জাগে। আচ্ছা অন্ধকারে এর বয়স আজ করা কঠিন, কয়েকশো বছর কি হবে? দোতলা বাড়িতে কয়েকটা মোটামুটি খামের গায়ে হেলান দিয়ে অলস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। যেন ওপর নিচ মিলিয়ে বেশ কয়েকটা বড় বড় জানালা দেখা যাচ্ছে, সবই বন্ধ। বাগান বাড়ির সামনে প্রশস্ত আঙিনা, একটা রাস্তা সেই আঙিনা দিয়ে চলে গেছে দূরে। ওদের রিক্সাটা এই রাস্তা দিয়ে এসেছিল, মাঝখানে বিশাল একটা ফটকের চিহ্ন, এককালে বিশাল ফটক ছিল বোঝা যায়, কালক্রমে জৌল সারিয়েছে, বাড়িটার মতো শক্তভাবে টিকে থাকতে পারবে। বাড়ির পেছনে জঙ্গলের মতো বেশ কয়েকটা লম্বা গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, গাছগুলোর মাথায় অন্ধকার, সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে একরকমের অস্বস্তি হয়, মনে হয় গাছগুলো ওদের দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে, যেন কিছু বলতে চায়।
আমার কেমন যেন ভয় ভয় করছে।
আরে ভয়ের কি, তুমি তো এই রিক্সাওয়ালা তাতে সব কথা বিশ্বাস করে নিয়েছো না?
কেন, তোমার কি ধারণা সে সব বানিয়ে বানিয়ে বলেছে?
তা না, তবে এইসব কাহিনী মুখে মুখে ছড়াতে ছড়াতে একটু ফুলে ফেপে যেতে থাকে। তুমি যখন ঢাকা গিয়ে বলবে আরেক প্রস্থ রং চড়বে কাহিনীতে, না চাইলেও হবে।
সে যাই হোক, যার অটে তার কিছুটা হলেও সত্যতা থাকে, না হলে এমনি এমনি তো আর ছড়াতো না।
বাদ দাও তো এইসব কথা, কয়েকদিনের জন্য এসেছি, এসব ভেবে বেড়ানোর সময় নষ্ট করে লাভ আছে?
কিন্তু তুমি তো কাজের জন্য এসেছো।
হ্যাঁ আমি কাজের জন্য এসেছি, কিন্তু আমরা দুজন তো বেড়াতে এসেছি, তাই না?
ওদিকে কোথায় যাচ্ছ?
বাড়ির পেছন দিকটা একবার দেখে আসি।
কিন্তু ওদিকে তো জঙ্গল।
জঙ্গল কোথায় পেলে? আরে অল্প কয়েকটা গাছ, আর জঙ্গল হলেও এই জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে না ম্যাডাম, তো ভয় পাওয়ার কিছু নেই।
আচ্ছা ওটা কি পুকুর নাকি?
হ্যাঁ তাই তো, দেখেছো এদিকে না আসলে তো টেরই পেতাম না যে বাড়ির পেছনে এত সুন্দর একটা পুকুর আছে। চলো পুকুর ঘাটে গিয়ে একটু বসি, কি সুন্দর বাঁধানো ঘাট
আসলে। আচ্ছা এখানে গোসল করা যাবে?
আমার তো ধারণা এখানেই গোসল করতে হবে, বাড়ির ভেতরে পানির ব্যবস্থা কেমন কে জানে। দেখি কালকে গ্রাম থেকে একটা লোক জোগাড় করা যায় কিনা। মুনিয়া, এই মুনিয়া কি ভাবছ?
একটা শব্দ শোনা গেল না, শুনেছো তুমি?
শব্দ কই না তো, কিসের শব্দ?
পানির শব্দ, কে যেন গোসল করছে, শুনতে পাচ্ছ না তুমি?
কি যাতা বলছো, আমরা ছাড়া এখানে কেউ নেই, এখনো অতটা অন্ধকারও নামেনি যে দেখতে পাবো না, হয়তো বাতাসের পানিতে ওঠা ঢেউয়ের শব্দ শুনেছি। আচ্ছা চলো বাড়ির ভেতরে যাই, সন্ধ্যা নামছে, একটু বিশ্রাম না নিলে আর চলছে না। আর তুমি দয়া করে মাথা থেকে এগুলো সরিয়ে রাখো তো, শহর থেকে এতদূর নিরিবিলি জায়গায় আসলাম একটু মজা করব, তার আগেই উনি অস্থির হয়ে গেছে। চলো চলো যাই।
জাফর আর মুনিয়া যখন বাড়ির ভেতরে প্রবেশ করলো, চারিদিকে ঘন হয়ে অন্ধকার নেমেছে। দোতলা বাড়িটির নিচতলায় অনেকগুলো কক্ষ, সবগুলো তালাবদ্ধ, দেখে মনে হয় ভেতরে বন্দী হয়ে আছে শতাব্দী প্রাচীন কোনো দুর্বোধ্য রহস্য। পাশ দিয়ে চলে গেছে বিশাল হলরুমের মতো করিডোর, করিডোর দিয়ে কিছুটা এগুতেই দোতলায় ওঠার বড় বড় সিঁড়ি, পায়ে নিচে ভারী কার্পেট, হাঁটার সময় মচমচ আওয়াজে মেঝেরই গা ছমছম করে ওঠে। উপরতলে উঠে দেখা গেল এখানে অধিকাংশ ঘর তালাবদ্ধ, শুধু দু একটা ঘর খোলা। দেখে বোঝা যায় অনেকদিন ধরে শুধু এই ঘরগুলো ব্যবহৃত হয়ে আসছে। ওরা আগেকার দিনের বিশাল বিছানা পাতা ঘরটিতে ঢুকে দ্রুত বাতি জ্বালালো। মুনিয়া ভেবেছিল হয়তো দেখা যাবে বাতি নেই কিংবা ফ্যান ঘুরছে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে বাতি জ্বলে উঠল এবং ঘর ঘর শব্দে ফ্যানও নড়তে শুরু করলো।
যাক বাবা, আমি তো ভেবেছিলাম বাতিও জ্বলবে না।
ভালো কথা মনে করেছো।
কি?
আসার সময় মোমবাতি কিনে আনার দরকার ছিল, কারেন্ট চলে গেলে তো আজ রাতে অন্ধকারে বসে থাকতে হবে।
কেন, ফোনের লাইট আছে তো।
এটা ভালো বলেছো, দেখো তো ফোনে চার্জ আছে কিনা।
চার্জ আছে মোটামুটি, কিন্তু
কি
নেটওয়ার্কের বার তো একদমই নেই।
তাই নাকি? কিন্তু রিকশা আসার সময় তো নেটওয়ার্ক ছিল, ঢাকায় ফোন করে বললাম যে পৌঁছেছে।
বাড়ির ভেতরেই নেই শুধু, রিক্সাওয়ালা যা বললো।
আবার এসব বাজে কথা, দেশের অনেক জায়গাতে কিন্তু নেটওয়ার্ক যায়নি এখনো, এটা নিয়ে অযথা দুশ্চিন্তা করো না।
জাফর আমার কেমন জানি পছন্দ হচ্ছে না জায়গাটা।
নতুন একটা জায়গা মানিয়ে নিতে একটু সময় তো লাগবেই, দেখি কালকে গ্রামের কাউকে জোগাড় করা যায় কিনা, একজন মানুষ থাকলে কাজকর্মেও সাহায্য করতে পারবে, একা একাও লাগবে না। চলো নিচে গিয়ে দেখে আসি, চাবি আছে আমার কাছে, বিচিত্র সব জিনিস দেখতে পাবে।
এই ঘরগুলি বন্ধ কেন?
কারণের ভেতরে ঐতিহাসিক অনেক বস্তু আছে, যা যে কোনো দেশি বিদেশি মিউজিয়াম পেলে লুফে নেবে। জমিদারি আমলের নানা নিদর্শন ছড়িয়ে আছে এইসব বাড়ির নানা ঠিকানা।
এটাও কি জমিদার বাড়ি ছিল?
হ্যাঁ স্থানীয় জমিদারদের বসত বাড়ি ছিল এটা, এখন আর নেই, কেউ মালিক না থাকলে যা হয় আর কি, বিশাল বাড়ি অথচ দেখাশোনার কেউ নেই, আস্তে আস্তে জঙ্গলে পরিণত। একসময় সরকার নিয়ে বাগান বাড়ি বানিয়ে কিছু কিছু সংস্কার করলো, কিন্তু দেখছো তো বাড়িটা এখনো প্রায় নতুনের মতো, আগেকার দিনের কাজ দেখলেই বোঝা যায়।
এটা কিসের ঘর?
জমিদারের জলসা ঘর ছিল এটা, বছরের অধিকাংশ দিনে এখানে নাচ গান চলত, দেশ বিদেশি বাইরেরা এসে জমিদারকে মুগ্ধ করত, কারণ জমিদার মুগ্ধ হলেই নগদ পুরস্কার। তবে এখানকার শেষ জমিদারের একজন বাঁধা বাইজি ছিল, এই ঘরেই থাকতো সে।
কিন্তু তুমি এত কিছু জানো কিভাবে? এমন ভাবে বলছো যেন সব তোমার চোখের সামনে ঘটেছে।
আমার চাকরি তো এটা ম্যাডাম। ঢাকা থেকে আসার সময় হাড়িয়া ভাঙার এই বাড়ি নিয়ে ভালো করে পড়ালেখা করে আসতে হয়েছে। এই মুনিয়া, মুনিয়া কি ব্যাপার, চুপ করে গেলে যে?
আচ্ছা তুমি কোনো গন্ধ পাচ্ছ না? ফুলের গন্ধ?
কই না তো, এখানে ফুলের গন্ধ আসবে কোথার থেকে? ভ্যাপসা একটা গন্ধ পাওয়া যাচ্ছে বরং। এ কি, কারেন্ট চলে গেল নাকি? দাঁড়াও ফোনের লাইটটা জ্বালাচ্ছি, চলো বের হওয়া যাক।
এতক্ষণ ধরে শুনলেন আজকের গল্প প্রথম পর্ব। আজকের গল্পটি একটি বাগান বাড়ি নিয়ে, যেখানে মুনিয়া এবং জাফর এক দম্পতি গিয়েছেন এবং সেখানে যাওয়ার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটছে এবং অবশ্যই ভয় করা, ভয় পাওয়ার মতন ঘটনা। যাই হোক, আমি কথা না বলে দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। আজকে না হয় কথা কম বলি, আজকে একটানা গল্প শুনে নেই। আসুন তাহলে প্রথম পর্ব শুনলেন, এখন শুনি দ্বিতীয় পর্ব। আর চলছে কুয়াশা, এবিসি রেডিও 89.2 এফএম এর সঙ্গে আছি শর্মি। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলে চারিদিক ডুবে গেল গাঢ় চুপচাপ অন্ধকারে। প্রায় সাথে সাথে মুনিয়ার মনে হলো ওরা ছাড়াও দ্বিতীয় কেউ উপস্থিত আছে এই ঘরে। এমন মনে হওয়ার কোনো নির্দিষ্ট কারণ নেই, কিন্তু মনে হলো অশরীরী উপস্থিতিটা ও অনুভব করতে পারছে এবং সেটা একজন নারী। একবার ভাবল জাফরকে বলবে সে কথা, কিন্তু কি ভেবে আর বলল না। জাফর শোনা মাত্র উড়িয়ে দেবে হেসে, একদিনে ওকে যথেষ্ট হাসানো হয়েছে। এগুলি সবই মনের ভুল, মনে মনে নিজেকে সাহস দেওয়ার চেষ্টা করলো মুনিয়া, কিন্তু খুব একটা লাভ হল না। একটা ভয় মনের কোণ ধরে ঝুলেই রইল। বারবার মনে হচ্ছে কেউ একজন তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। খুব মনোযোগ দিলে তার নিঃশ্বাসের শব্দও যেন শুনতে পাওয়া যায়। রাত হয়ে এসেছিল, ওরা দুজন হোটেল থেকে আনা খাবারগুলো খেয়ে শুয়ে পড়ল। প্রায় সাথে সাথেই জাফরের নাক ডাকার শব্দ ভেসে আসলো। ভীষণ ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে, সারাদিন কম ধকল তো যায়নি, কিন্তু মুনিয়ার চোখে ঘুম নেই। পৃথিবীর সব ঘুম যেন ঘুমন্ত মানুষেরা ভাগাভাগি করে নিয়ে গেছে। জানালো দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঘরের মেঝেতে, সেদিকে তাকিয়ে কেমন যেন অসহায় লাগে। সারা পৃথিবী ঘুমিয়ে গেছে, যেন একমাত্র ওই বিরাট বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। নতুন কোনো জায়গায় আসলে আসলে সহজে ঘুম আসতে চায় না, দীর্ঘ দিনের বদ অভ্যাস। জাফরের মতো যারা সোয়ামাত্র ঘুমিয়ে পড়তে পারে তাদেরকে ভীষণ হিংসা করে। মুনিয়া জানে পৃথিবী অনেক এগিয়ে গেছে, একবিংশ শতকে এসে এরকম ভয় পাওয়াটা খুবই হাস্যকর, কিন্তু তারপরও ও নিজের ভেতর একটা অশুভ কিছু আশঙ্কা দানা বাঁধতে থাকে। এসব ভাবতে ভাবতে চোখ ভারী হয়ে আসছে, কিন্তু তার আগেই চমকে উঠল। একটা নিঃশ্বাসে শব্দ শুনছে সে, একটা নিঃশ্বাসের শব্দ শোনা গেল না, নাকি মনের ভুল? না ওই তো আবার শোনা গেল স্পষ্ট। কে কে ওখানে? কি হয়েছে আমার, পাগল হয়ে যাচ্ছি? এত রাতে কে বা আসবে এই বাড়ির ভেতরে? তাছাড়া সদর দরজাও আমরা বন্ধ করে উপরে এসেছি। না 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 না, সব সব নিশ্চয় আমার মনের ভুল। কিন্তু ওই তো আবার শোনা গেল দীর্ঘশ্বাসের শব্দ, সাথে একটা নড়াচড়ার আওয়াজ। জাফরকে কি জাগাবো? না 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 না, ঠিক হবে না এটা। থাক, বেচারা এত আরাম করে ঘুমোচ্ছে। নূপুরের শব্দ, নূপুরের শব্দ আসবে কোথা থেকে? ওই তো স্পষ্ট শোনা গেল। আবার শোনা যাচ্ছে
তো স্পষ্ট ভুল, শোনার তো কোনো কারণ নেই। জাফর, এই জাফর, একটু ওঠো না প্লিজ, একটু ওঠো না। একটা শব্দ।
আবার শব্দ? কিসের শব্দ পেলে?
নুপুরের। শুনছো না তুমি? অনেকক্ষণ ধরেই শোনা যাচ্ছে। ওই তো, ওই তো শোনো শুনো, নুপুর পায়ে কেজন হাঁটছে।
কোথায় নুপুর? বাতাসের শব্দ ছাড়া তো কিছু শোনা যাচ্ছে না।
সত্যি শুনতে পাচ্ছ না তুমি?
না, আমার ধারণা তুমিও শুনতে পাচ্ছিলে না। নতুন জায়গায় অপরিচিত আওয়াজ পেয়ে কি শুনতে গিয়ে কি শুনছো, একটু ঘুমানোর চেষ্টা করো। সকালে দেখবি সব ঠিক হয়ে গেছে।
আচ্ছা ঘুমাও তুমি, আমারই ভুল হবে হয়তো, সরি।
এমনটা হতেই পারে, ঘুমানোর চেষ্টা।
জাফর প্রায় সাথে সাথে ঘুমিয়ে পড়ল, কিন্তু মুনিয়ার ঘুম আসতে চাইছে না। সে ভাবছে জাফরই বোধহয় ঠিক কথা বলেছে, সারাদিন এসব ভেবে ভেবে ওর মাথাটাই বোধহয় খারাপ হওয়ার জোগাড় হয়েছে। সে এসব পাত্তা না দিয়ে ঘুমানোর জন্য চোখ বুঝতেই আবারও নিঃশ্বাসের শব্দ শোনা গেল, তার সাথে সাথে নুপুরের শব্দ। কেউ যেন নুপুর পায়ে দিয়ে খুব সাবধানে হাঁটছে। এবার কেন যেন ওর আর ভয় করল না, বরং কেমন একটা কৌতূহল হলো। হোক না অবাস্তব, মনের ভুল, কিন্তু তবু উঠে দেখতে মন চাইছে। কিন্তু পুরো ব্যাপারটা চিন্তা করে নিজেই বাতিল করে দিল, ঠিক করলো ঘুম না আসলেও এভাবেই শুয়ে থাকবে। ঠিক তখনই শব্দটা শোনা গেল আবার, কেউ একদম নুপুর পায়ে নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে, পেছনে পড়ে থাকছে কম্পিত শব্দ। না উঠে দেখতে হয়, মনের ভুল কিনা সেটাও তো জানতে হবে, নাহলে এভাবে পাগল হয়ে যেতে হবে আমার। জাফরকে কি জাগাবো?
দরজার কাছে তো কেউ নেই, অথচ একটু আগে এখানে স্পষ্ট নিঃশ্বাসের শব্দ শুনেছিলাম। মনে হচ্ছিল কেউ একজন সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে। থামো বলছি, কোথায় যাচ্ছ? থামো বলছি, মেয়েটা যাচ্ছে কোথায়? জলসা ঘরের দিকে। হ্যাঁ, ওই ঘরে তো ঢুকছে। এত রাতে বাতি জ্বলছে কেন জলসা ঘরে? সে যাই হোক, আমাকে দেখতেই হবে কি আছে ওই ঘরে। আরে মেয়েটাই বা কে, এত রাতে কোথেকে এলো এখানে? আয় মেয়ে, তোমাকে ডাকছি, এত করে ডাকছি শুনছো না? কে তুমি?
জাফরের যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে এসেছে। বিছানার পাশটাতে হাত দিয়ে চমকে উঠেছে, মনে নেই বিছানা, ওয়াশরুমে গেল নাকি? সে উঠে বাথরুমের সামনে গিয়ে দেখলো দরজাটা খোলা। দ্রুত হাতে বাতি জ্বালালো। কয়েকবার মুনিয়ার নাম ধরেও ডাকলো সে, কোনো উত্তর এলো না। তারপর দ্রুত বেরিয়ে এলো ঘর ছেড়ে। বারান্দার দিকে তাকালো একবার, না কেউ নেই। কি একটা কথা মনে হতে খালি পায়ে সিঁড়ির দিকে ছুটলো সে। ধূপধাপ শব্দে নেমে এলো নিস্তার। একবার হুমড়ি খেতে নিয়ে ঠিক সামনে নিল। সবগুলো ঘরই বন্ধ, শুধু জলসা ঘরটা ছাড়া। তারপর দ্রুত পায়ে সেদিকে এগুলো সে।
কোথায় গেল মেয়েটা? জলসাগর ছাড়া সব ঘরই তো বন্ধ, মানে বাইরে জানি তো। হ্যাঁ, দরজা তো ভেতর থেকে আটকানোই আছে। মুনিয়া, 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 তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি, একা একা এখানে কি করছো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম।
মাথা তো ঘুম আসছিল না, ভাবলাম এখানে আসি। তখন ঘরটা ঠিক মতো দেখা হয়নি তো।
আমাকে জাগালেও তো পারতে।
ভাবলাম ঘুমোচ্ছো, ডিস্টার্ব করতে ইচ্ছা করেনি।
তোমার ভয় করেনি?
খুঁজতে করছিল, পরে আর করেনি। তাছাড়া
তাছাড়া
কিছু না। দেখো এই সুন্দরটা দেখো, এর ভেতরে নাচের পোশাক, নূপুর, সব এখনো কেমন নতুন, তাই না?
মুনিয়া, কিছুক্ষণ আগেও তুমি ভয়ে অস্থির ছিলে, আর এখন তুমি একা একা জলসা ঘরে নেমে এলে। ব্যাপারটা ঠিক মাথায় ঢুকছে না।
ভয় কি আছে, নতুন জায়গা বলে একটু ভয় পাচ্ছিলাম হয়তো। আর যখন নেমে আসি তখন মনে হচ্ছিল কে একজন আমার বোধ হয় ভয় পেতে নিষেধ করছে। আমার মনে হলো তার কথা বিশ্বাস করা যায়।
কি আবল তাবল বলছো,
মনে ভুল হয়তো। দেখো এই ঘুমটা কি চমৎকার।
তোমার কি হয়েছে একটু খুলে বলবে? দুশ্চিন্তা আমি অস্থির হয়েছিলাম, আর তুমি এত স্বাভাবিক যেন কিছুই হয়নি। আবার ঘুঙুর দেখাচ্ছ, বলছো যে চমৎকার।
কি হবে, তুমি রেগে যাচ্ছ কেন?
ঠিক আছে, তুমি কি সারা রাত এখানে ছিলে?
আচ্ছা তুমি কি জানো এই ঘরে যে বাইজি ছিল সে ওই পেছনের পুকুরে ডুবে মারা গিয়েছিল?
না আমি জানি না। আর ওই সিন্দুকটা তো আগের বার এখানে দেখিনি, কোথায় পেলে এটা?
কোথাও পাইনি, ওই যে মেঝের ওখানে লুকানো ছিল।
তুমি কিভাবে খুঁজে পেলে? যাই হোক চলো উপরে চলো, তোমার ঘুমানো উচিত। ওপরে আসছো, সিন্দুকটা নিয়ে আবার কোথায় আসছো? ওটা ওখানেই রেখে দাও। মুনিয়া, তুমি কি আমার কথা বুঝতে পারছো?
কিন্তু সিন্দুকটা?
ওটা ওখানেই রেখে দাও, চলো ঘুমাতে।
কি ব্যাপার, উঠে গেছো?
হ্যাঁ, আরো আগে জাগাওনি কেন আমাকে?
এমন ভাবে ঘুমোচ্ছিলে যেন জীবনে কোনো দিন তুমি ঘুমাওনি, তাই জাগাতে মন চায়।
কয়টা বাজে?
11:30।
এত সময় ধরে ঘুমিয়েছি, কত কাজ পড়ে আছে।
একদিনে সব কাজ পালিয়ে যাচ্ছে না। দাঁড়ো আমি নাস্তা নিয়ে আসছি।
নাস্তাও তৈরি করে ফেলেছো?
তাহলে কি প্রতিবেলা হোটেলে খেতে যাব?
তুমি আমাকে জাগালেও হতো, আমি তোমাকে সাহায্য করতে পারতাম।
হয়েছে, আর আদর দেখাতে হবে না। তুমি সবসময় সকালবেলায় বেশি রোমান্টিক থাকো, বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে তোমার সোহাগ।
কাল রাতের কথায় মন খারাপ করেছ?
মেয়েরা এত সহজে মন খারাপ করে না, আবার খুব সহজেই মন খারাপ করে।
তোমাদের এই ব্যাপারগুলো বোঝা আমার কাজ না। রবি ঠাকুর কিছুটা বুঝতে পেরেছিলেন, কিন্তু একসময় তিনিও আত্মসমর্পণ করেছেন।
বুঝতে হবে না তোমাদের, জলদি ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা নিয়ে আসছি।
আচ্ছা 5 মিনিট সময় দাও।
4 মিনিট দিলাম।
ওকে 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 ম্যাডাম। আজকে গ্রামের দিকে যাবো, কিন্তু একজন লোক দরকার ওই কাজকর্মে সাহায্য করার জন্য। যাবে তুমি?
না তুমি যাও, আমি এর ব্যাটারি গুলো গোছায় বরং।
তোমার একা একাই বাড়িতে ভয় করবে না?
না ভয় কি আছে, তাছাড়া বাড়িটা খুব সুন্দর, আমার বেশ চেনা চেনা লাগছে, মনে হচ্ছে নিজের বাড়ি।
কিন্তু কালকেও তো তুমি ভীতুর মতো আচরণ করছিলে।
তাই নাকি, হয়তো চিনতে পারিনি, নতুন আসলাম তো তাই হয়তো।
কাল রাতে কি হয়েছিল আসলে বলো তো?
কিছুই হয়নি, মাঝরাতে তুমি ঘুমিয়ে যাওয়ার পরে কি মনে হলো নিচে নামলাম, সাথে সাথে মনে হলো এতক্ষণ অহেতুক ভয় পেয়েছি, এসব সবই যেন আমার পরিচিত, অনেকটা ডেজাভুর মতো অনুভূতি, সাথে সাথে ভয়টা উধাও হয়ে গেল। আর শোনো, জলসা ঘরটা না আমার খুব পছন্দ হয়েছে, আমি মাঝে মাঝে ঘরে যাব, তুমি তালা দেবে না কিন্তু?
তুমি বললে অবশ্যই দেবো না, চাইলে অন্য ঘরগুলোও খুলে দিতে পারি।
না না, শুধু ওই ঘরটা, বাকিগুলো আপাতত বন্ধই থাকুক।
ঠিক আছে, কিন্তু তুমি আসলে একলা থাকবে এই বাড়িতে?
হ্যাঁ, সমস্যা হবে না, তুমি কাজটা শেষ করে আসো, আমরা বিকেলে কোথাও যাব একসাথে।
হ্যাঁ, এইটা একটা ভালো প্রস্তাব।
রাস্তা করে যাকে গ্রামে বাজারে এলো, কিছু টুকটাক কেনাকাটার পর সে বাগান বাড়িতে থাকার জন্য একজন লোক খুঁজতে শুরু করলো, এবং কিছুটা অবাক হয়ে গেল যখন গ্রামের কেউই বাগান বাড়িতে থাকতে রাজি হল না। ব্যাপারটা বেশ চিন্তায় ফেলে দিল তাকে, মনে মনে কিছুটা বিরক্ত হলো গ্রামের মানুষদের এসব কুসংস্কারের কারণে। কারণ ওই বৃদ্ধের কথাই ঠিক, গ্রামের মানুষরা বাগান বাড়ির কথা শুনলেই কেমন যেন ভয়ে শিথিয়ে যাচ্ছে। শেষমেশ একজনকে পাওয়া গেল, মধ্য বয়স্ক এক মহিলা, নাম শরীফা। শরীফা বলল সে রাতে থাকতে পারবে না, দিনে যাবে, সন্ধ্যার আগে ফিরে আসবে। যেহেতু আর কেউ যেতে রাজিই হচ্ছিল না, তাই জাফর মেনে নিল। মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই অবশ্য, শরীফাকে সাথে নিয়ে পা চালালো বাগান বাড়ির পথে।
আচ্ছা শরীফা, সবাই বাড়িটাকে এত ভয় পায় কেন?
মানুষ মনে করে এই বাড়িতে একজন খারাপ আত্মা থাকে, সে খুব রাগী, ইচ্ছা হলেই মানুষের ক্ষতি করতে পারে, যারাই বাড়িতে যায় তাদের উপরে বদনজর দেয়।
খারাপ আত্মা, এই সম্পর্কে তো কিছু শুনিনি।
এই বাড়ির শেষ যে জমিদার ছিল তার একটা খাস বাইজি ছিল, উনার নাম ছিল লক্ষ্মীবালা। উনি অন্যান্য বাইজিদের মতো বাইজি পাড়ায় থাকতো না, জমিদার বাড়িতেই থাকতো, দেখতে ছিল সামদের মতো সুন্দর, জমিদার তাকে খুব পছন্দ করত। তার জন্য বাড়িতে আলাদা রান্নাঘর, গোসলখানা, সব কিছুর ব্যবস্থা ছিল। কিন্তু এত ভালোবাসা থাকলে কি হবে, সে তো বাইজি। জমিদার দিন শেষে তার বিবির কাছেই যাইতেন, এটা লক্ষ্মীবালারে কষ্ট দিলেও কিছু বলতো না কখনো, হাজার হোক তিনি সামান্য একটা বাইজি।
তারপর তারপর কি হলো তাদের?
এইভাবেই সুখে দুঃখে মিলায় চলতেছিল লক্ষ্মীবালার দিন, কিন্তু সে বাগান বাড়ির এক পেয়াদার প্রেমে পড়ে যায়। প্রথম কিছুদিন তারা বেশ লুকিয়ে ছুটিয়ে প্রেম করে, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা যখন জানাজানি হয়ে গেল তখন জমিদার রেগে যায়, লক্ষ্মীবালারে কিছু না বললেও রাতের অন্ধকারে পেয়াদারে মেরে ফেলে। সকালবেলা কইল পেয়াদা নাকি জিনিসপত্র চুরি করে পাকছে, কিন্তু লক্ষ্মীবালা সেই কথা বিশ্বাস করল না। দুই দিন পর এক সকালে বাড়ির পেছনের পুকুরে একটা লাশ ভাসতে দেখা যায়, বাইজি লক্ষ্মীবালার লাশ।
জমিদার কি করলো তখন?
কি আর করবে, কিছুদিন ভালোই ছিল, এরপরে মাথা খারাপের মতো হয়ে যায়। একদিন এক সকালে তার লাশও ভাসতে দেখা যায় পুকুরে, তাদের কোনো সন্তান ছিল না, অল্প কয়েকদিনই ফাঁকা হয়ে গেল এই মস্ত বাড়িটা।
আচ্ছা বুঝলাম, কিন্তু এর সাথে বাড়িটাকে ভয় পাবার সম্পর্কটা কি?
এখনো নাকি মাইজরাতে ওই বাড়ির জানালায় একটা মেয়ে ছেলেকে দাঁড়ায় থাকতে দেখা যায়, কখনো কখনো কুকুর কাছে উদাস মনে বসে থাকে, সবাই মনে করে এটা ওই লক্ষ্মীবালার আত্মা, কেউ ওই বাড়ির আশেপাশে গেলেই তিনি রেগে যান, আর তার রাগের ফল কখনোই ভালো হয় না, তাই সবাই যতটা পারে বাড়িতে এড়াই ফেলে।
কিন্তু লক্ষ্মীবালার মৃত্যুর কথাটা মনে আছে তো?
আমারে কিছু বলতেছে?
না না, তোমাকে না। আচ্ছা, বাড়ির কাছে চলে এসছি তো, তুমি এক কাজ করো, এই বাজারগুলো রান্নাঘরের দিকে নিয়ে যাও, আমি মনিয়াকে খুঁজে বের করছি।
আচ্ছা।
চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এ শুনছেন ইমরান নিলয়ের লেখা গল্প, যা এই মুহূর্তে চলছে। দুটো পর্ব শেষ হয়ে গেছে, বাকি রয়ে গেছে তৃতীয় পর্ব অথবা শেষ পর্ব, যে পর্বে রহস্যের সমাধান হবে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি শেষ পর্ব। কুয়াশা শেষ পর্ব শুনবেন এখন। আপনাদের সাথে আছি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। জাফর যা ভেবেছিল ঠিক তাই। মুনিয়া জলসা ঘরেই আছে, পুরনো আমলের একটা আরাম কেদারায় সিন্দুকটা কোলে নিয়ে চুপচাপ বসে আছে। কিন্তু ঘরে ঢোকার আগে তার মনে হলো মুনিয়া কার সাথে যেন নিচু গলায় কথা বলছে। যদিও ঘরে ঢুকে কাউকে দেখতে পেল না সে। কি ব্যাপার, মুনিয়া কি নিজে নিজেই কথা বলছে নাকি? মুনিয়াকে দেখে কিছু বলল না, সিন্দুকটা নামিয়ে রেখে নিঃশব্দে উঠে এলো। ওরা দুজন বেরিয়ে এসে পুকুর ঘাটে বসল। কালকের অতি সাধারণ পুকুরটি যেন নতুন রূপে ধরা দিল জাফরের চোখে। এই পুকুরের ইতিহাস সম্পর্কে আজ যা শুনেছে ঠিক করলো চেপে যাবে সেসব। মুনিয়া শুনে আবার ভয় পাক তা সে চায় না।
তোমার জন্য একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ আছে।
বলো একটা একটা করে।
একজনকে পাওয়া গেছে, নাম হচ্ছে শরীফা, কিন্তু সে রাতে থাকবে না, সন্ধ্যার সময় চলে যাবে।
রাতে না থাকাই ভালো।
কি বললে?
কিছু না, বললাম ভালো।
তোমার গলার স্বরটা এমন লাগছে কেন? শরীর খারাপ করেনি তো?
না, আমি ঠিক আছি। পুকুরটা অনেক সুন্দর, তাই না?
হ্যাঁ, সব সময় একটা মিষ্টি বাতাস আছে।
কালকে তোমাকে বলেছিলাম না, এই পুকুরে একজন মারা গিয়েছিল। আসলে দুইজন, বাইজির পরে জমিদারও এই পুকুরে ডুবে মারা গিয়েছিল।
কি আশ্চর্য, কিন্তু এসব তুমি কিভাবে জানলে?
একজন বলেছে।
কি বলছো অদ্ভুত কথা, তোমার সাথে আবার কার কথা হলো? এই বাড়িতে তো এমনিতেই কেউ আসে না। চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি, গ্রামের ওদিকটা গেলে তোমার ভালো লাগবে।
কিন্তু আমার যে কোথাও যেতে ইচ্ছে করছে না। তুমি বরং যাও, আমি আরো কিছুক্ষণ পুকুর পাড়ে থাকি।
একা একা বসে থাকবে এখানে? ভয় লাগবে না?
তুমি এখনো কালকের কথা বলে মজা নিচ্ছ?
নিলাম আর কি একটু। আচ্ছা শোনো, আমারও বাইরে যেতে ইচ্ছা করছে না, আমি বরং বাড়ির কাগজপত্রগুলোতে চোখ গুলাই কিছুক্ষণ। কাজটা যতটা সম্ভব এগিয়ে রাখা ভালো।
আচ্ছা তুমি যাও, আমি এখানে বসছি কিছুক্ষণ।
জাফর ওপরতলা চলে এলো, চশমাটা টেনে নিয়ে বাগানবাড়ি সম্পর্কিত রিপোর্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করলো। খুব বেশি মানুষ এখানে বেড়াতে আসেনি, তবে যারাই এসেছিল ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা বলেছে। সেগুলো পড়ছিল জাফর আর মাঝে মাঝে নোট নিচ্ছিল। কতক্ষণ পার হয়ে গেছে জানে না। শরীফা এসে যখন বলল সে বাড়ি চলে যাচ্ছে, জাফর চমকে উঠল। সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণও কাটিয়ে দিয়েছে এখানে, অথচ মুনিয়ার কোনো সাড়া শব্দ নেই। শরীফাকে বিদায় দিয়ে সে জলসাখানে উঠে দিল। এখানেও নেই মুনিয়া। ওপরতলে উঠেও যখন ওকে দেখতে পেল না, এই প্রথম কিছুটা ভয় পেল সে। মুনিয়াকে ডাকতে ডাকতে নেমে এলো আঙিনায়। বাইরে বেশ গাঢ় অন্ধকার জমেছে। শেষমেশ পুকুর পাড়ে এসে দাঁড়ালো সে। মুনিয়া যেখানে বসেছিল সে ফাঁকা জায়গাটাতে। মুনিয়ার নাম ধরে চিৎকার করতে যাচ্ছিল, ঠিক এমন সময় পানির ছলছল শব্দে চমকে উঠল সে।
মুনিয়া, তুমি তুমি পানি থেকে করছো?
একটু নামলাম, ভাবলাম শরীরটা একটু ভিজিয়ে নেই।
তাই বলে এই সন্ধ্যায়? এই উঠে এসো জলদি, একটা জ্বর টান না বাঁধিয়ে দেখি ছাড়বে না। তাছাড়া তুমি তো সাঁতারও পারো না, যদি একটা অঘটন হয়ে যেত?
আমি দূরে যাইনি তো, পাড়েই ছিলাম।
তুমি জানো এসব পুরনো পুকুরে লতানো গাছের ফাঁদে আটকে কত মানুষ মারা গেছে? তাছাড়া ঘাটটাও পিচ্ছিল, পরে যদি একটা কিছু হয়ে যেত? কি ব্যাপার, কথা বলছো না যে?
উনি বলেছেন ভয় নেই।
উনি মানে? উনিটা আবার কে? শরীফা?
না।
তাহলে এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই? গ্রামের কোনো লোক ভয় এদিকে ঘাসে না, তাহলে কে তোমাকে এসব উপদেশ দিয়ে বেড়াচ্ছে?
বাইজি লক্ষ্মীবালা, তোমাকে বলিনি, কাল রাতে ওনার সাথে কথা হয়েছিল আমার।
হোয়াট রাবিশ, তুমি এসব কি অদ্ভুত কথা বলছো?
সত্যি কালকে রাতে তুমি ঘুমিয়ে পড়ার পর ওনার পেছন পেছন জলসাগরে গিয়েছিলাম আমি।
তুমি কি বুঝতে পারছো যে তুমি পাগলের প্রলাপ বকছো? সে কবে না কবে মারা গেছে এক মহিলা, সে নাকি ওর সাথে গল্প গুজব করেছে। শহরে গেলে এসব শুনে মানুষ হাসবে। উঠে এসো জলদি, তাড়াতাড়ি ভেজা কাপড় ছাড়িয়ে নাও, জ্বর আসবে নইলে। কি ব্যাপার, খাচ্ছ না যে? খেতে ভালো হয়নি? আমার কাছে তো ভালোই লাগছে। শরীফা মহিলার রান্না তো দেখা যাচ্ছে বেশ ভালোই।
রান্না ভালো হয়েছে, খেতে ইচ্ছে হচ্ছে না।
জ্বর আসছে নাকি দেখি? কই, শরীর তো ঠান্ডাই আছে। আমার উপর মন খারাপ করেছো?
না, আসলে আমারই উচিত হয়নি অসময়ে পুকুরে নামাটা।
বাদ দাও এখন, থাক। কিন্তু তোমাকে বাইজি লক্ষ্মীবাইয়ের কথা কে বলল? নিশ্চয়ই শরীফা না? মহিলা তোমাকে একা পেয়ে সব বানিয়ে বানিয়ে বলেছে, তাই না?
না, শরীফা কিছু বলেনি।
তাহলে প্লিজ বলো না যে বাইজি লক্ষ্মীবাই এসেই তোমাকে সব বলে গিয়েছে।
আচ্ছা বলবো না।
কি ব্যাপার, আবার মন খারাপ করলে নাকি?
না, মন খারাপের কি। আচ্ছা তুমি কি জানো লক্ষ্মীবাইয়ের প্রেমিককে জমিদারের লোকেরা মেরে ফেলেছিল?
দেখো মুনিয়া, আবারও রাগ লাগছে আমার। এসবই পুরনো মিথ, পুরনো সব বাড়িকে ঘিরে এমন সব মিথ ছড়িয়ে থাকে। গ্রামের মানুষরা এসব বানায়। কয়েকশো বছর আগের কাহিনী লোক মুখে ঘুরতে ঘুরতে কিন্তু এমন রূপ নেয়।
কিন্তু এই ঘটনা সত্য।
কে বলেছে তোমাকে? কোন ইতিহাসের বইয়ে পড়েছো? ও, আমার তো মনেই ছিল না লক্ষ্মীবালা নিজেই তো এসে তোমাকে এসব কথা বলে যাচ্ছে।
তুমি রেগে যাচ্ছ কেন?
রাগ করবো না, তুমি শহরের একজন শিক্ষিত আধুনিক মেয়ে। তোমাকে দেখে কোথায় গ্রামের আর দশটা মেয়ে কিছু শিখবে তা না। প্রথম দিন এসে পেলে ভয়, তাও মেনে নেওয়া যায়, নতুন একটা জায়গা নিরিবিলি। কিন্তু এখন তুমি দাবি করছো একজন মৃত নারীর সাথে তোমার কথা হচ্ছে, এইসব শুনে কি মাথা ঠিক রাখা যায়?
সরি সরি সরি, আর বলবো না।
আমাকে না বললি তো আর সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না।
তাহলে কি করব?
একটু সুস্থ মানুষের মতো আচরণ করো। দেখো মুনিয়া, একজন শতাব্দী প্রাচীন মৃত মহিলা তোমার কাছে তার দুঃখ দুর্দশার কথা বলতে আসবে না। এই সহজ ব্যাপারটাকে সহজভাবেই রাখো। আমি বুঝতে পারছি এরকম একটা অচেনা পরিবেশ, লোক মুখে শোনা কথায় তোমার মনে বেশ চাপ পড়েছে, তুমি সব কল্পনা করছো। কিন্তু এগুলো কোনো ভালো লক্ষণ না, এইভাবেই মানসিক রোগ গড়ে ওঠে।
আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি।
গুড, এখন তাড়াতাড়ি খাওয়া শেষ করে শুতে এসো।
সেই রাতে প্রথম রাতের মতো ঘুমানো নিয়ে আর কোনো অভিযোগ করলো না মুনিয়া, চুপচাপ ঘুমিয়ে গেল। দেখে মনে হচ্ছে ভীষণ ক্লান্ত, ওর ঘুমন্ত মুখ দেখে ভীষণ মায়া লাগলো জাফরে। আচ্ছা মেয়েদের ঘুমন্ত মুখের সৌন্দর্য কি কোনো শিল্পী রং তুলিতে ধরতে পেরেছে? মনে হয় না, ধরতে পারলে চমৎকার জিনিস হতো, অনেকটা মোনালিসার মতো। এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল জাফর টেরই পেল না, অন্ধকারে জেগে রইল শুধু এক টানা বয়ে চলা সতেজ বাতাস আর রাতের নীরবতা। মাঝরাতে কিসের শব্দে ঘুম ভেঙে গেল জাফরের সেটা বোঝার আগেই ঘুম পুরোপুরি ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখে নিয়ে নেই, মনে মনে ভীষণ বিরক্ত হলো সে। এবার আর খোঁজাখুঁজি করল না, পায়ে জুতো গলিয়ে ধীরে ধীরে নেমে এলো নিচে। ও জানে মুনিয়া কোথায় আছে।
মেয়েটা পেয়েছি কি? রাত দুপুরে এসব দেখতে মোটেই ভালো লাগে না, আবার নুপুর পরে হাঁটছে, এসবের কোনো মানে হয়? চা পেয়েছিলাম, জলসাগরের দরজাটা খোলা, ভেতর আলো জ্বলছে, নিশ্চয় মুনিয়া সিন্দুকটা কোলে নিয়ে বসে আছে। মুনিয়া, হ্যাঁ মুনিয়া, মুনিয়া কই? ঘর তো ফাঁকা, মুনিয়া তো নেই এখানে। এ কি সিন্দুকটা খোলা কেন? নিশ্চয় মুনিয়া খোলা রেখে গেছে, এই নুপুর জোড়াও বের করে রেখে গেছে। সে বাজে একটা গন্ধ, সেই দুটিতে মরে পচে আছে। কালকে শরীফকে বলে ঘরটা পরিষ্কার করতে হবে। কি ব্যাপার, দরজা বন্ধ হলো কিভাবে? এটা তো খুলছে না, বাইরে থেকে আটকানো সে মুনি আটকা রাতে বউ কিছু বলে আমার সাথে মুনিয়া খোলো বলছি আমি ধরে ফেলেছি তোমার চালাকি মুনিয়া মুনিয়া যথেষ্ট হয়েছে আচ্ছা আমি স্বীকার করলাম যে আমি ভয় পেয়েছি এবার খোলো মুনিয়া মুনিয়া খোলো বলছি ওটা কি একটা মাকড়সা এত বড় মাকড়সা তো আগে কখনো দেখিনি মাকড়সাটা কেমন জল জল চোখে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে এটা দেখে আমার দিকে এগোচ্ছে এটাকে মেরে ফেলতে হবে হাতের কাছে তো কোনো কিছু পাওয়াও যাচ্ছে না এ কি এটা কি মনের কথা বুঝতে পারে নাকি আরো তাড়াতাড়ি এগিয়ে আসছে মাকড়সাটা লাভ দিবে নাকি মাকড়সাকে লাভ দিতে পারে
চারিদিকে নড়াচড়া খেয়াল করতেই জাফর দেখলো আরো অনেকগুলো একই আকৃতির মাকড়সা বের হয়ে এসেছে ঘরের নানা দিক থেকে সবার দৃষ্টি তারই দিকে যেন শিকারের দিকে এগোচ্ছে একদল ক্ষুধার্ত জন্তু এসব ভাবতে ভাবতেই প্রথম মাকড়সাটা ঘাড়ের উপর লাফিয়ে পড়ল এত দ্রুত গেল ব্যাপারটা যে জাফর সরে পড়ারও সময় পেল না যখন সরল তখন অনুভব করলো তার ঘাড়ে চেপে বসেছে কিছু লোমস পা ওইদিকে অন্য মাকড়সাগুলো এগিয়ে আসছে তার দিকে কয়েকটা মাকড়সা পা বেয়ে উঠতে চেষ্টা করছে জাফর এক হাত দিয়ে ঘাড়ের মাকড়সাটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করতে পা ঝাড়া দিতে থাকে কিন্তু লাভ হয় না ঘাড়ের মাকড়সাটাকে স্পর্শ করা যাচ্ছে না অথচ যেন ধীরে ধীরে চেপে বসছে ওর লিকলিকে পাগুলো ঘৃণা আর ভয়ে শরীর শিরশির করে ওঠে তার হাঁপাতে হাঁপাতে জাফর যখন উঠে বসে তখনও তার গা ঝিমঝিম করছে মুনিয়াও জেগে গেছে জাফর তার ঘাড়ের কাছে হাত দেয় না কিছু নেই অথচ অনুভূতিটা এত জীবন্ত এখন ওর বিশ্বাস হচ্ছে না যে ওটা একটা স্বপ্ন ছিল
কি ব্যাপার এই কি হয়েছে অমন করছো কেন
দুঃস্বপ্ন দেখেছি খুব বিচ্ছিরি একটা স্বপ্ন
পানি খাবে
হ্যাঁ
দাঁড়ো দিচ্ছি আমি এই নাও
কি মারাত্মক একটা স্বপ্ন ছিল এখনো গায়ে লোম দাঁড়িয়ে আছে
কি দেখলে যে এত অস্থির হয়ে গেছে তুমি তুমি তো কখনো এভাবে দুঃস্বপ্ন দেখোনি
দেখলাম তুমি পাশে নেই ভাবলাম নিচে জলসা করে গেছো ওখানে যেতেই দরজাটা আটকে গেল বাইরে থেকে এবার বেরিয়ে এলো পদাকার মাকড়সার দল আচ্ছা ওই ঘরে কি মাকড়সা আছে নাকি
কই না তো আমি তো দেখিনি কিন্তু এরকম স্বপ্ন দেখা তো ভালো কিছু নয়
স্বপ্ন তো স্বপ্নই এটা আবার ভালো মন্দ কি
তবু জলসা করে যাবে কেন তুমি স্বপ্নে তাছাড়া মাকড়সায় বা এলো কোত্থেকে
প্লিজ মুনিয়া এই মাঝরাতে আবার এসব শুরু করো না এটা সাধারণ একটা স্বপ্ন শুরু এই যে আমি তোমার পাশে এখানে শুয়ে আছি এটাই সত্য চলো ঘুমানো যাক সকালে উঠতে হবে একটা কাজ শুরু করা উচিত তুমি দয়া করে এটা নিয়ে দুশ্চিন্তা করো না ঘুমাও প্লিজ
আচ্ছা ঠিক আছে এর পরের দিনটি খুব একটা ঘটনাবিহীন ভাবে কেটে গেল জাফর ঘরে বসে অনেক বেলা পর্যন্ত কাগজপত্র আর নকশায় ডুবে থাকলো শরীফা ব্যস্ত থাকলো ঘরের কাজে রান্না বান্না নিয়ে আর মুনিয়াও জলসাঘর পুকুর ঘাট জঙ্গলের ওদিকটায় ঘুরে এলো নিজে নিজে জঙ্গলের গাছগুলোর গায়ে পরম মমতার হাত বুলিয়ে দিল ওর মনে হলো গাছগুলো যেন কত দিনের পরিচিত প্রথম দিনের মতো ভীতিকর লাগছে না আর সন্ধ্যা নামতেই বাড়ি ফিরে এলো সে এসে দেখলো এখনো কাজে ডুবে আছে জাফর সেদিন মাঝরাতে আবার কিসের শব্দে ঘুম ভেঙে গেল মুনিয়ার শুনতে পেল নূপুরের শব্দ আজকে সময় নষ্ট করলো না চুপি চুপি উঠে এলো বিছানা থেকে দরজা খুলে বেরিয়ে এলো দেখে মনে হয় যেন কিসের এক ঘোরের মাঝে সে নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে জলসা ঘরের দিকে জলসা ঘরে ঢোকার কিছুক্ষণের মাঝে মুনিয়ার ফিসফিস কথার আওয়াজ শোনা যায় কার সাথে যেন কথা বলছে যেন সে ছাড়াও আর কেউ আছে ওই ঘরের মাঝে
একসময় ভোরের দিকে মুনিয়া যখন বের হয়ে আসে জলসা ঘর থেকে, ওকে ভীষণ ক্লান্ত দেখায়, যেন এক রাতে ওর বয়স বেড়ে গেছে অনেকগুলো বছর। কালি পড়েছে চোখের নিচে, মুখটা শুকনো, যেন এক ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে। ঝিরে ছিঁড়ে গিয়ে সে শুয়ে পড়লো জাফরের পাশে। তার আগে জাফরের মুখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ, যেন ঠিক চিনতে পারছে না।
কি ব্যাপার আফা, আপনি এত সকালে?
ঘুম ভেঙে গেল, তাছাড়া রাতেও ভালো ঘুম হয়নি। আমার একবার ঘুমের সমস্যা হলে সহজে কাটতে চায় না।
আপনি উপরে গিয়া রেস্ট নেন, আমি সানি আইতাছি।
না, থাকি কিছুক্ষণ এখানে, একা একা ভাল লাগছে না।
কি করছো তুমি? টমেটোর ভিতর থেকে ফুক বাইর করি।
ফুক মানে পোকা?
হ্যাঁ আফা, শুধু শুধু ফুক, খালি চোখকে দেখবেন না।
কি ভয়ানক কথা, টমেটোর ভেতর যে পোকা থাকে এটাই তো জানতাম না। আচ্ছা শরীফা, তোমার বাড়িতে কে কে আছে?
আমি আর আমার সাওয়াল, ক্লাস টুতে পড়ে।
আর তোমার স্বামী?
সে তো ফুলার জন্মের আগেই বাক্সে।
কোথায়?
কাজের খুঁজে শহরে গেছিল, আর ফিরে নাই, কোনো যোগাযোগও রাখে নাই। শুনছি সেখানে গিয়া এক মাইয়া লোকের সাথে থাকে এখন, আমিও পাত্তা দিই না, থাকুক সেখানে খুশি।
সব পুরুষ মানুষরাই কি একই রকম শরীফা?
না, সবাই একরকম হইতে যাইব কেন? এই যে আপনার সাহেব আপনারে কত পছন্দ করে।
মানুষ খুব রহস্যময়, বুঝেছো শরীফা? পুরো মহাবিশ্বের যত রহস্য একজন মানুষের মাঝেও, তার চেয়ে কোনো অংশে কম রহস্য নেই।
আপনারা শহরের মানুষেরা কি যে কঠিন কঠিন কথা বলেন, বোঝা যায় না।
না বোঝাই ভালো, শহর খুব জটিল জায়গা, বুঝবে শরীফা, বড় কঠিন জায়গা। সেদিন শরীফা বিকেলের দিকে চলে গেল, ছেলেটা নাকি অসুস্থ। মুনিয়াও আপত্তি করল না। ওপরের তলে উঠে দেখল জাফর এক মনে একটা ফাইল পড়ছে মনোযোগ দিয়ে। শরীফা চলে গেছে শুনে জাফর চশমাটা চোখ থেকে নামিয়ে রেখে উঠে দাঁড়ালো।
চলে গেছে?
হ্যাঁ।
এত তাড়াতাড়ি চলে গেল আজকে?
ও ছেলেটা নাকি অসুস্থ।
চলো পুকুর ঘাটে গিয়ে বসি।
চলো।
কি ব্যাপার, তোমার গলার স্বর এমন লাগছে কেন? শরীর খারাপ করেনি তো?
না, শরীর ঠিক আছে।
পুকুর পাড়ে কি সুন্দর বাতাস দেখেছো? নামবে পুকুরে?
এই অসময়ে? সেদিনে তুমি আমাকে বকছিলে অসময়ে পুকুরে নামার জন্য।
আরে আজকে তো আমি আছি, চলো নামি, আমরা অনেক মজা করব।
সত্যি তুমি চাও আমি পুকুরে নামি?
হ্যাঁ, সমস্যা কোথায়, তাছাড়া আমি তো আছি।
না, এখন আর নামবো না।
নামবে না?
না, আমার শরীরটা ভালো লাগছে না, আর একদিন।
ঠিক আছে চলো ওঠা যাক, সন্ধ্যা হয়ে আসছে।
রাতে ঘুমোতে এসে জাফর দেখল মুনিয়া মন খারাপ করে বসে আছে। ইদানিং মুনিয়ার ভাবভঙ্গি ওর মোটেও ভালো ঠেকছে না, চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, সারা দিন একা একা থাকে, বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, তারপর বাড়িতে ঢুকে জলসাঘরে বসে থাকে চুপ করে, কিন্তু আজ যেন একটু বেশি চুপচাপ।
কি ব্যাপার, মন খারাপ কেন?
কই না তো, এমনি ভালো লাগছে না। আচ্ছা জাফর, আমরা ফিরবো কবে?
এই তো কাজ শেষ হলেই, ধরো আর 4-5 দিন।
আমার না এখান থেকে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সারা জীবন যদি এখানে থাকা যেত।
তা কি হয় নাকি, তাছাড়া সরকারি বাংলো, চাইলেও আজীবন থাকা যাবে না,
কিন্তু উনি তো আছেন, রাতের বেলা নূপুর পায়ে ঘুরছেন, আনন্দ করছেন। উনি বলেছেন চাইলেও আমরা তার সাথে থেকে যেতে পারি।
মুনিয়া, তুমি আবার এসব ফালতু কথা শুরু করেছো।
আর বলবো না। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব।
করো, কিন্তু এসব ফালতু কিছু বলবে না দয়া করে।
তুমি কি মিথিলা নামে কাউকে চেনো?
কে
মিথিলা? এই নামে কাউকে চেনো?
মানে ভার্সিটিতে এই নামের একটা মেয়ে পড়তো আমার সাথে।
মিথিলা নামের মেয়েরা কি সুন্দর হয়?
সেটা আমি কিভাবে বলবো, আমি তো সব মিথিলাকে চিনি না।
আমার চেয়েও সুন্দর হয়।
কি বলছে এসব, তোমার কি শরীর খারাপ?
না না না, শরীর ঠিক আছে, মনটা ভালো নেই।
কেন, কেউ তোমাকে কিছু বলেছে?
উনি বলেছে। বাদ দাও এসব।
দেখো মুনিয়া, তুমি আবারও উল্টাপাল্টা বকা শুরু করেছো। আমার তো এখন তোমার সুস্থতা নিয়ে সন্দেহ হচ্ছে, তোমাকে তো ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। মিথিলার কথা জিজ্ঞেস করলে হঠাৎ?
কিছু না, ঘুমাও। সেই রাতে যখন ঘুমিয়ে গেল মুনিয়ার চোখে ঘুম নেই, শুয়ে শুয়ে যেন অপেক্ষা করছে সে। ঠিক মাঝরাতে একটা নূপুরের শব্দ পেতে মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল তার। তারপর সাবধানে উঠে বসল যেন জাফরের ঘুম না ভাঙে। এরপর ধীরে ধীরে উঠে গেল, দরজা খুলে সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে। একটা অদ্ভুত হাসি লেগে আছে তার মুখে, চোখ চিকচিক করছে জল। পাখির বিলাপে সকালে ঘুম ভাঙতে জাফরের মনে হলো কিছু একটা ঠিক নেই। পাশে তাকিয়ে দেখে বিছানা ফাঁকা মুড়িয়ে নেই। সে ভেবেছিল নিশ্চয় জলসাঘরে পাওয়া যাবে ওকে, কিন্তু জলসাঘরে গিয়ে দেখলো ঘরটা শূন্য, আর সিন্দুকটাও নেই। সাথে সাথেই বের হয়ে গেল সে, পুরো বাড়ি খুঁজে দেখেছে, বাড়িতে নেই। হয়তো জঙ্গল কিংবা পুকুরের ধারে বসে আছে একা একা। কি আশ্চর্য, সে বাড়িটা থেকে বেরোতেই যেন সব পাখিরা বোবা হয়ে গেল। চারিদিকে নেমে এলো এক অসহ্য কর নীরবতা। সে নীরবতা ভেঙে দিয়ে মুনিয়ার নাম ধরে ডাকতে ডাকতে খুঁজতে থাকে সে।
মুনিয়া, মুনিয়া, কোথায় তুমি? মুনিয়া, এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না, এত বাচ্চা স্বভাবের একটা মেয়ে। মুনিয়া, মুনিয়া, জঙ্গলের এদিকে তো নেই। আচ্ছা পুকুর ঘাটে গিয়ে দেখি, নিশ্চয়ই সেখানে বসে আছে। মুনিয়া, ওটা কি দিঘির মাঝে? এ কি মুনিয়া?
মুনিয়ার মৃতদেহটা ভাসছিল দিঘিটার ঠিক মাঝখানে। যথাপথে বুঝতে পারছিল না ব্যাপারটা কি। পাড়ে দাঁড়িয়ে তাকিয়েছিল নির্বাক। কিছুক্ষণ পর শরীফ এসে যখন চিৎকার করে উঠল, জাফরের মাথায় প্রথম এলো যে মৃতদেহটা উদ্ধার করার ব্যবস্থা করতে হবে। সেদিনই মুনিয়ার লাশটা ঢাকায় নিয়ে আসা হলো। জাফর যেন কিছুতেই একটা হিসাব মেটাতে পারছিল। ওকে বেশ কয়েকবার পুলিশের কাছে পুরো ব্যাপারটা খুলে বলতে হলো। বারবার নিজেকে দোষারোপ করলো সে, মুনিয়াকে নিয়ে ওরকম একটা ভুতুলের বাড়িতে ওঠার জন্য। কিন্তু সময় কখনো থেমে থাকে না, একসময় সব যেন চলতে শুরু করলো আগের মতো, মুনিয়াকে ছাড়াই। এর বেশ কিছুদিন পর জাফরকে আবার থানায় ডাকা হলো। মনে মনে কিছুটা বিরক্ত হলেও প্রকাশ করলো না সে, পুলিশকে ঘাঁটাতে চায় না। তারপর ঠিক সময় উপস্থিত হলো থানায়।
অফিসার, আপনি আমাকে ডেকেছেন।
হ্যাঁ মিস্টার জাফর, আমি আপনার স্ত্রী মুনিয়ার মৃত্যুর রহস্য নিয়ে তদন্ত করছি, কিছু ব্যাপারে আপনার কাছ থেকে জানার ছিল।
কিন্তু আমার যা বলার তা তো আমি বলেই দিয়েছি, নতুন করে আর কি জানতে চান?
দুঃখিত জাফর সাহেব, আপনার স্ত্রীর মৃত্যুতে আপনি যথেষ্ট ভেঙে পড়েছেন, সেটা আমি বুঝতে পারছি। এই সময় আপনাকে বিরক্ত করার তেমন কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু কি করব বলুন, পুলিশের চাকরি, আমাদের কাজটাই এটা।
আমি বুঝতে পারছি, বলুন আপনি কি জানতে চান।
আচ্ছা, আপনার স্ত্রী মারা গেছে কতদিন হলো?
তো মাসখানেক।
প্রায় এক মাস, অনেকদিনই তো হলো, তাই না? তা নতুন বিয়ের কথা ভাবছেন টাচ্ছেন নাকি?
হোয়াট রাবিশ, কি বলছেন এসব?
সরি মিস্টার জাফর, কি বলতে গিয়ে কি বলে ফেলেছি, ওই যে পুলিশের চাকরি তো, মাফ করবেন। আচ্ছা মিস্টার জাফর, আপনি কি মিথিলা নামে কাউকে চেনেন?
মিথিলা?
হ্যাঁ মিথিলা, চেনেন এই নামের কাউকে, নাকি জীবনে প্রথম শুনলেন এই নাম?
চিনি, একজনকে চিনি, আমার সাথে পড়তো।
তারপর?
কিছুদিন হলো আমাদের অফিসে জয়েন করেছে।
মানে প্রাক্তন প্রেম আবার জেগে উঠেছে? হ্যাঁ, আর সেই কারণেই নিজের স্ত্রীকে আর ভালো লাগছিল না, তাই তো?
কি বলছেন এসব, মুনিয়া পুকুরে ডুবে মারা গেছে, আমি তাকে খুন করিনি।
আমিও বলছি না আপনি খুন করেছেন, তবে করার ইচ্ছে ছিল আর কি, সেরকম একটা প্ল্যান নিয়েই তো স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন এরকম নিরিবিলি একটা জায়গায়।
কি যাতা বলছেন আপনি!
যাতা নয় জাফর সাহেব, আপনার স্ত্রী আপনার পরকীয়ার ব্যাপারটা জেনে যায়, সে এটাও বুঝে ফেলে যে আপনি তাকে খুন করবেন, তারপর হয়তো আত্মহত্যা বলে চালিয়ে দেবেন। মৃত্যুর আগে শরীফাকেও তিনি এসব কথা বলে গিয়েছিলেন, পুলিশের কাছে শরীফা জবানবন্দি দিয়ে দিয়েছে। তাছাড়া আপনার বান্ধবী মিথিলাও স্বীকার করেছেন আপনার এরকম একটা প্ল্যান ছিল, প্রথমে অবশ্যই বলতে চায়নি, কিন্তু বোঝেনি তো, ওই যে পুলিশের চাকরি।
কিন্তু?
কোনো কিন্তু নয় জাফর সাহেব, মুনিয়া হত্যার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ দায় আপনি এড়াতে পারবেন না, আপনার যা বলার বাকিটা না হয় আদালতেই বলবেন। আমার শুধু অবাক লাগছে এটা ভেবে যে আপনার স্ত্রী সব জেনেও মৃত্যুকে এড়াতে চাননি কেন, হয়তো এত বড় অপমান, এই বিশ্বাসঘাতকতা তিনি সহ্য করতে পারেননি।
জাফরের বিচার শুরু হয়েছে। প্রত্যক্ষ খুনের অভিযোগ প্রমাণিত না হলেও আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগের তদন্ত চলছে তার বিরুদ্ধে। মিথিলা নামের মেয়েটি এর মাঝে একবারও দেখতে আসেনি তাকে, অথচ তারা দুজন মিলে সাজিয়েছিল পুরো ঘটনাটা। এসব ভেবে মাঝে মাঝে খুব অসহায় বোধ করলেও জাফর বুঝতে পারে না মুনি এই গোপন ব্যাপারটা সম্পর্কে জানতে পেরেছিল কিভাবে। সে যে তাহলে বলতো বাইজি লক্ষ্মীবাইয়ের কথা, সেটা কি তাহলে আসলেই সত্যি? কিন্তু তাকে করে হয়, এসব আজগুবি গল্প সে বিশ্বাস করতে চায় না। জাফরকে রাখা হয়েছে কারাগারের একটি নির্জন কোণে, সেখানে মাঝে মাঝে রাতে জীবন্ত নিঃশ্বাসের ফোঁসফোঁস শব্দে তার ঘুম ভেঙে যায়। এরপর সে শুনতে পায় নূপুর ও মেয়েলি গলায় মৃদু হাসির শব্দ। একদিন তো ঘুমটা পড়া একটা মেয়েকেও তার সামনে দিয়ে ছুটে যেতে দেখে জাফরের মনে হলো মেয়েটার হাসির শব্দ যেন হুবহু মুনিয়ার মতো। অথচ কি আশ্চর্য, এদিকটা খুব কড়াকড়ি, কারো আসার নিয়ম নেই। জাফরের মনে হয় সে বোধহয় ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে শুনলেন কুয়াশা, আজকের গল্পের নাম হাড়িয়া ভাঙার বাগানবাড়ি, লেখক ইমরান নিলয়, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন আজকের হাড়িয়া ভাঙার বাগানবাড়িতে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। মুনিয়ার চরিত্রে অভিনয় করেছেন সাকি, জাফরের চরিত্রে সাইফ অভিনয় করেছেন শরীফার চরিত্রে শর্মিলা, ক্যাশিয়ারের চরিত্রে শুদ্ধ, পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রেহান এবং রিক্সাওয়ালার চরিত্রে ছিলেন মঞ্জু। এই ছিল আজকের গল্প হাড়িয়া ভাঙার বাগানবাড়ির কলা কৌশলীদের নাম। আমাকে বিদায় নিতে হচ্ছে, বিদায় নেবার সময় হয়ে গেছে। আগামী সপ্তাহে কুয়াশায় ঠিক একই সময় হাজির হচ্ছি নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। আমি আজিজ শারমিন আজকের মতন সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি।
Exclusively on FusionBD.com.